This track was downloaded from FusionBD.com.
কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। অনেকটা দিন পর আবার আপনার সাথে কথা, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। এতটা দিন পর, ছটা দিন আমার কাছে মনে হয় ছয় যুগের মতন। খুব খুব ভালো লাগে যখন স্টুডিওতে আসি, আপনার সাথে কথা বলি, আপনার SMS কমেন্টগুলো দেখি, বন্ধু যখন আসেন হট সিটে, যখন আসেন সেই মানুষটি গুরু এতেশরাম, সবকিছু মিলিয়ে তখন অনেক ভালো লাগে। সো বন্ধু, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আপনারই সেই ভালোবাসার পছন্দে সেই অনুষ্ঠানটিতে, ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন দ্য লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে, আর সেই মানুষটির কথা তো বলেই দিয়েছি, গুরু হিতেশরাম যথাসময়ে চলে আসবেন স্টুডিওতে। আর অলরেডি ফেসবুকে পোস্ট আপলোড করে দিয়েছি আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দিয়ে, যারা আছেন ফেসবুকে অলরেডি তারা দিচ্ছেন, এবং যারা এখনো নেই তাদেরকে বলবো প্লিজ কানেক্টেড হন আমাদের সাথে রেডিওতে এবং ফেসবুকে, এবং আমাদের কমন SMS প্যানেলে আপনি কিন্তু আমাদেরকে SMS করতে পারেন। সো নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বরাবরের মতো বলতে চাই যে বন্ধু, অবশ্যই আপনি আমাদের স্টুডিওতে আসতে চাইলে আসতেই পারেন। সো সেই জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি SMS। আর আমাদের স্টুডিওতে এসে আপনি কিন্তু আপনার জীবনের গল্প বলতে পারেন, শুধু ভালোবাসার গল্পই হতে হবে তা কিন্তু নয়, যে কোনো সফলতার গল্প, জীবনের যে কোনো দিকের গল্প হতে পারে। সো আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তেই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে। সো সেজন্য আপনাকে যেটা করতে হবে SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন। আপনার কথা বলতে আপনার যে সমস্ত আপনি যে আমাদের এখানটিতে আসতে চান সেটি লিখে পাঠাবেন, আপনার নাম এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আরেকটি কথা বলতে হয়তো ভুলে গেছি, সেটাই বলতে চাই যে আপনি SMS করবেন যেভাবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করবেন VB, রাইট, VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, এইজ, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করেছি, সো ফেসবুকের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। সো বন্ধু, এখানটিতে আমাদের সাথে কানেক্টেড হন, আমাদের আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, সেটাই আপনার কাছে রিকোয়েস্ট করছি। এবং অলরেডি যে পোস্ট আপলোড করেছি বন্ধু, সেখানটিতে আপনি লাইক করছেন, এবং যারা লাইক করেননি তাদেরকে রিকোয়েস্ট করব লাইক করুন এবং কমেন্ট করুন, চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন বন্ধু আপনার বন্ধুদের সাথে। সো সাথেই থাকুন, সাথেই আছি, আর ফিরছি এক্ষুনি, যখন ফিরছি তখন অনেক কিছুই থাকছে, সো কোথাও যাবেন না, ফিরে আসছি আপনার কাছে চমৎকার এই গানটির সাথেই থাকুন আর আমাদের সাথেই থাকুন।
খেয়ালি মনে ভেবেছি গোপনে, খেয়ালি মনে ভেজেছি দুজনে, খেয়ালি মনে ভেবেছি গোপনে, খেয়ালি মনে ভেজেছি দুজনে, আদরে চাদরে নেব তোর বেঁচেছি দুজনে।
এইভাবে সুন্দর মুহূর্ত গুলো মিস করতে না চাইলে আজই কিনে ফেলুন সুপার ফাস্ট স্যামসাং গ্যালাক্সি J2 2016। এতে আছে TSTV বা টার্বো স্পিড টেকনোলজি যা আপনার র্যাম ফ্রি রাখবে এবং অ্যাপ বা গেম চালু করবে 40% কম সময়ে সুপার ফাস্ট স্পিডের সাথে। লেটস গ্লো উইথ স্যামসাং গ্যালাক্সি J2 2016, জয় হবার সময় এখনই। ঢাকা
ভালোবাসার বাংলাদেশ। অপেক্ষা করছেন যারা, তিনিও আছেন, গুরু হিতেশ্রাম আছেন অলরেডি স্টুডিওতে, তাকে ওয়েলকাম করে নিব। তবে তার আগে আর একবার বলতে চাই বন্ধু, কিভাবে কানেক্টেড হবেন এবং কিভাবে আপনি আপনার জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো যেটা বলছিলাম যে শুধু ভালোবাসার গল্পই আপনি বলবেন তা কিন্তু না, যে কোনো দিকের কথাই আপনি বলতে পারেন। সো সেজন্য আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন। SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এজ এবং আপনার নাম, আপনার ফোন নাম্বারটিও লিখবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করেছি এবং তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। এখানটিতে যে পোস্টটিতে দিয়েছি আমরা, সেখানটিতে বন্ধু আপনি লাইক করছেন এবং লাইক করবেন এবং যারা আছেন কমেন্টও করবেন এবং চাইলে বন্ধু শেয়ারও করতে পারেন পোস্টটি, যত খুশি ততবার। সো আর অপেক্ষা করাতে চাই না বন্ধু আপনাদেরকে, আমি
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মন, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং প্রার্থনা নিয়ে আজকের ভালোবাসা বাংলাদেশের এই অনুষ্ঠানটি শুরু করছি। সবার জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ফর্চুনেটলি মেঘলা, যে সুযোগ হয়েছিল বিদেশ বিভুয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া প্রায় 7-8 দিনের একটি ট্রিপের।
কেমন ছিল ট্রিপ?
দ্যাট ওয়াজ গুড, বাট কিছু অবজারভেশন ছিল।
ওকে,
সিঙ্গাপুরে যখন ধর একদম এয়ারপোর্ট থেকে শুরু করে যতই আমার সময়কাল সিঙ্গাপুরে এগিয়েছে, সব জায়গাগুলোতেই কিন্তু যাদের সাথে দেখা হয়েছে তারা হচ্ছে এই বাংলাদেশের মানুষ, যে মানুষের জন্য বাংলাদেশ অনেক বেশি হ্যাপেনিং, অনেক বেশি ভাইব্রেটেড। ফরেনাররা বলে বাংলাদেশে এসে যে এই দেশ যেন তাদের কাছে এত বেশি মহিয়ান, এই কারণে এদেশের মানুষের ভেতরে এত বেশি প্রাণশক্তি, সেই প্রাণশক্তিগুলোরই অনেক বেশি কষ্ট করতে দেখেছি এই সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়। যদি খুব সংক্ষেপে তুই বলতে বলিস তাহলে হয়তো ব্যাপারটা এরকম যে সিঙ্গাপুরের প্রত্যেকটি অলিগলি পথ যাদের ঘামে তৈরি তারাই হচ্ছে বাংলাদেশি, তারা হচ্ছে আমাদের দেশের এই বাঙালি। আবার যদি ইন আদার হ্যান্ড তুই বলতে চেষ্টা করিস যে যাদের রক্তে কেনা এই বাংলাদেশের অর্থনীতি, তারাই হচ্ছে সেই মানুষগুলো যাদেরকে আমি সিঙ্গাপুরে দেখে এসেছি। কিন্তু কষ্টের ব্যাপার কি জানিস, যে আমরা আমাদের নেশন ওয়াইড যে প্রাইড, সেই ব্যাপারটাকে যেন সেভাবে আমরা ধারণ করতে পারিনি বা সেভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি। যখন ইউনিভার্সাল স্টুডিওতে গেছি, দেখা যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে স্ট্রিট বয়েজরা বিভিন্ন রকমের ডান্স পারফর্ম করে দেখায়। তো তুই জানিস যে আই অলওয়েজ লাভ টু পার্ট অফ দ্য ডান্স মিউজিক অল সর্ট অফ থিং। সো ওই ধরনের যখন স্ট্রিট বয়েজদের হিপ হপ ড্যান্স উইথ কন্টিনেন্টাল, মানে এই টাইপের যখন ডান্স রাস্তার মধ্যে করছে ওরা, স্বাভাবিকভাবে দাঁড়ায় গেছি দেখছি আমি। তো উপস্থাপক বিভিন্ন ভাবে পিপলকে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছে। দিস ইজ দ্য পার্ট অফ প্রমোটিং দ্য ইউনিভার্সাল স্টুডিও। তো সবাইকে কমিউনিকেট করার চেষ্টা করছে। জি, আপনি কোথা থেকে এসেছেন? পাকিস্তান। ও পাকিস্তান, অল দ্য ওয়ে টু পাকিস্তান, প্লিজ ওয়েলকাম। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি আসছি ইন্ডিয়া থেকে। ও ইন্ডিয়া, হোয়াট এ কান্ট্রি, বলিউড মুভি, রাইট? শাহরুখ খান। হোয়াট ইজ ইউ ফ্রম? ইউ ফ্রম তুরস্ক, ইউ ফ্রম US, ইউ আর ফ্রম UK। সবাই কিভাবে অ্যাড্রেস করছে যখন আমাকে, কেন জানি আমার অ্যাটিটিউড দেখে হয়তো ভাবছে যে হি লাভস টু পার্ট অফ ডান্স অর মিউজিক। সো আমাকে বারবার বলছে যে তুমি কি আসবে স্টেজে, এসে আমাদের সাথে নাচো, এরকম বলার চেষ্টা করছে। এক পর্যায়ে বললো তুমি কি মালয়েশিয়ান? সামা হয়তো আমার লুকটুক ওরা মালয়েশিয়ান বা মালয়েশিয়া উপজাতি তার সাথে কিছুটা মিলে, তাই ভাবছে যে মালয়েশিয়ান কিনা। বললাম যে না, আই এম নট মালয়েশিয়ান, আই এম বাংলাদেশি। একটা কথা ওয়ার্ড, পরবর্তী কোনো ওয়ার্ড আর ব্যবহার করলো না জানিস, অন্য দেশ সাথে কথা বলতে চলে গেল। তো স্বাভাবিকভাবে আই ফিল সো এম্বারাসিং যে সবার কথায় যখন বলা হচ্ছে দেশের কথা, তখন তাদের দেশের প্রেক্ষিতে কিছু না কিছু বলতেছে। বাট যখন ও বললো যে তুমি কি মালয়েশিয়ান, আল্লাহ জানে আমি মালয়েশিয়ান, আমি বাংলাদেশি। তো পরবর্তী আর কোনো ওয়ার্ড সে ব্যবহার না করে জাস্ট অন্য অন্য দিকে চলে গেল। আরেক জায়গাতে দেখলাম যে একজন, আমি যখন ইসে যাচ্ছিলাম গ্যাংটং হাইল্যান্ড, এটা হচ্ছে যে কুয়ালালামপুরে, সেইখানে যখন যাচ্ছি তখন দেখলাম যে গাইড এক পর্যায়ে কথা বলার চেষ্টা করতেছে। যেমন এমনটা হয় না যে ইউরোপিয়ানরা অনেক লম্বা টম্বা এই সেই, আর এই যে সাবকন্টিনেন্টের মানুষ লাইক বাংলাদেশ ইন্ডিয়া, এরা একটু যেমন শর্ট খর্বাকৃতি হয়। ইউ শুড টু কারেক্ট ইউর সেলফ, আই এম ফ্রম বাংলাদেশ, লুক মাই বাইসেপ, লুক মাই হাইট। সো ডাজন্ট ম্যাটার না যে কে কোথা থেকে আসছে আর কি হাইট। সো ভেতরে লাগে, যত দেশ থেকে যত দূরে যাবে মেঘলা, তত দেশের প্রতি টান, মহব্বত, এ মাটির নেশা তোকে আরো বেশি পেয়ে বসবে, বৃষ্টির নেশা তোকে আরো বেশি পেয়ে বসবে। মাইলের পর মাইল এত চমৎকার সমতল ভূমি পৃথিবীর আর বিশ্বের কোন জায়গাতে হয়তো এইভাবে পাবি না, এরকম শান্ত তপ্ত দগ্ধ মাটি, তার মধ্যে বৃষ্টি, নাকের সে মাটির সোঁদা গন্ধ কোথাও গিয়ে পাবি না। দেশ থেকে যত বেশি দূরে চলে যাবি, দেশের জন্য তোর আকুতি, দেশের জন্য তোর কষ্ট, দেশের জন্য তোর ভালোবাসা আরো বেশি বের হয়ে আসবে। আমি গ্যাংটং হাইল্যান্ড গেছি, সেখানেও দেখেছি বাঙালিরা কিভাবে অকুতোভাবে বাঙালি কিভাবে খেটে চলেছে, প্রত্যেকটি রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গাতে তারা ঘাম ঢেলে দিচ্ছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া লঙ্কায় গেছি, লঙ্কায়ের আইল্যান্ড হপিং এর সময় দেখা যাচ্ছে বিভিন্ন আইল্যান্ড গুলোতে যারা কাজ করছে তারাও এই বাংলাদেশি। ওখান থেকে যখন কুয়ালালামপুর আসছি, সেখানেও বিভিন্ন জায়গাতে যখন গেছি, সেখানেও দেখা গেছে এই বাংলাদেশি, এই বাংলাদেশিদের খামের ভেজা, এই বাংলাদেশিদের রক্তে কেনা আমাদের এই অর্থনীতি। সেই মানুষগুলোর জন্য আমার রাজ্যের কৃতজ্ঞতা, অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা। যখন যেখানে গেছি এদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। তুই শুনে খুশি হবি মেঘলা, আমাদের এই প্রোগ্রাম কিন্তু সবাই খুব চমৎকার ভাবে বুকের মধ্যে ধারণ করে, সবাই মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমি জানি যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অনুষ্ঠানটি সবাই ডাউনলোড করে শোনে, অনেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে স্ট্রিমিং করে শোনে। তো যেখানে তারা আমাকে চিনতে পেরেছে, জানতে পেরেছে, সেখানে তাদের ভালোবাসা দুহাত ভরে আমাদের কাছে উজাড় করে দিয়েছে। সমস্ত এই ভালোবাসা প্রবণ মানুষগুলোর জন্য আমাদের পক্ষ থেকে রাজ্যের কৃতজ্ঞতা। আমরা আজকে আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব মেঘলা, তার আগে আমরা কিছু টেক্সট, কিছু কমেন্টস আমরা নিয়ে নিই।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু আছেন বরাবরের মতো আমাদের সাথে এবং টেক্সট এবং কমেন্ট করছেন। যেমন আছেন স্পর্শ, এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে, আরো কারা কারা আছেন আমি দেখে নিচ্ছি। অ্যান্ড আমাদের সাথে আছে রাজিন আছেন আমাদের সাথে, উনি আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন এবং আমাদের সাথে থাকবেন জানিয়েছেন, এবং সাজিব আহমেদ যুক্ত হয়েছেন, কেমন আছি আমরা সেটা জানতে চেয়েছেন এবং আছি আমরা ভালো, এবং উনি বাহরাইন থেকে আমাদেরকে শুনছেন। আছেন আমাদের সাথে কেয়া খান, শামীম হোসেন আছেন আমাদের সাথে, এবং এই মুহূর্তে আছেন তুষার, রিয়া আক্তারও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে সীমান্ত দাস এবং যুক্ত হয়েছেন, তানভীর রহমান, নীল আছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন, জাহিদ হাসান ওকে আছেন, হৃদয় ইসলাম, নাইম হোসেনও আছেন, কেমন আছেন গুরু এটা জানতে চেয়েছেন, মেহজাবি নিশা উনি আমাদের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দেখে বলছেন ভালো লাগছে এবং আমাদেরকে উনি শুনছেন, মোহাম্মদ মুখলেসরু আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি রাজশাহী থেকে আমাদেরকে শুনছেন এবং আছেন আমাদের সাথে সুহেন। সো বন্ধু, আরো একবার বলে দিতে চাই কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ এবং স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ আমরা অলরেডি আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ আপলোড করে দিয়েছি, সো যদি আপনি কথা বলতে চান তাহলে অবশ্যই আপনি আপনার নাম এবং ফোন নাম্বারটি আমাদেরকে টেক্সট করে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি কিন্তু আসলেই আসতে পারেন, চাইলেই আসতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে পারেন আপনার জীবনের গল্প। সেটা শুধু ভালোবাসার গল্পই হতে হবে তা না, জীবনের নানা দিকের গল্প। সো সেই নিয়মটি বলছি কিভাবে আসতে পারবেন। SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, তিন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর অনেক SMS আছে, কিছু নাম আমি পড়ে নিচ্ছি। যেমন আছেন মাহবুব আলম ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন এবং ফোন নাম্বারটি লিখেছেন। মুক্তা আক্তার আছেন আমার সাথে এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে ওয়াফা সাইফুল এবং আদ্রা মিরপুর থেকে। অ্যান্ড আছেন আবির রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, আহমেদ তোফাইলও আছেন আমাদের সাথে এবং শাহিদ আহমেদ যুক্ত হয়েছেন এবং আছেন লিটন সিঙ্গাপুর থেকে।
থ্যাংক ইউ। সমগ্র দেশ তো বটে, সমাদের সমগ্র দেশকে ছাপিয়ে গিয়ে সমগ্র বিশ্বে পৌঁছে যাচ্ছে ভালোবাসার বাংলাদেশের এই কণ্ঠস্বর। ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটির জন্য যারা যারা আমাদের সাথে ইনভলভ আছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা শুনছেন 90.4 বাংলাদেশের সর্বাপেক্ষা, যেটাকে বলা যেতে পারে লার্জেস্ট নেটওয়ার্ক আজকের তারিখে, সেই ঢাকা FM এর কণ্ঠস্বর। ঢাকা FM এর মাধ্যমে, ইথারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে আমাদের ভালোবাসার বাংলাদেশের কণ্ঠস্বর তার ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে। আপনাদের মনে আছে লাস্ট একটি অনুষ্ঠানে নাহিদা আক্তার নামে একজন এসেছিলেন আমাদের ভালোবাসার বাংলাদেশে খুবই স্বল্প সময়ের জন্য। সেই নাহিদা আক্তার এত অল্প বয়সে ক্যান্সারের সাথে যুদ্ধ করে চলেছে, ইটস এ বোন ক্যান্সার, এবং সে এখন ভর্তি আছে ডাক্তার রাশেদ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে জাতীয় ক্যান্সার হসপিটাল এবং তার ওয়ার্ড নাম্বার 3 সিট নাম্বার 20। এই নাহিদা আক্তারকে নিয়েই আমরা অনুষ্ঠান করেছিলাম গত কয়েকটি অনুষ্ঠান পূর্বে। আমরা চেষ্টা করি মেঘলা এটি বলবার যে ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির মাধ্যমে আমাদের সব সময় প্রচেষ্টা থাকে সলিউশন ওরিয়েন্টেড কোন অনুষ্ঠান করতে আমরা পারি কিনা। বৈশ্বিক একটা, বৈশ্বিক কথাটা ঠিক হলো না, বৈশ্বিক বৈশ্বিক একটি সমস্যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সমস্ত পৃথিবীর কর্নারে বিভিন্ন রকমের সমস্যা সংকুল একটি সিচুয়েশনের ভেতর দিয়ে পুরো বিশ্ব সমাজ তার সময় পার করছে। ঠিক সেই সময়ে আমরা আমাদের ভালোবাসা বাংলাদেশের মধ্য দিয়ে সচেষ্ট হচ্ছি যে কোনো না কোনো সলিউশন ওরিয়েন্টেড কোনো প্রোগ্রাম করতে পারি কিনা। লাস্ট অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছিলাম দুইজন ভালোবাসা প্রবণ মানুষ, একজন দুবাই এবং আরেকজন সৌদি আরব থেকে, ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই তারা পরস্পরের কাছ থেকে দূরে থাকবে না। দারুণভাবে নিজেদের হাতটাকে আমাদের এই ভালোবাসায় বাংলাদেশের স্টুডিওতে শক্ত করে ধরেছে যে দুইজন দুইজনের ভালোবাসায় এইভাবে সারাটা জীবন পার করে দিবে। তবে চাইবে যে পরিবারের সম্মতিতে কিভাবে তারা তাদের এই বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যায়, সেই কারণে যতদিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় অপেক্ষা করবে। সো আজকেও আমরা নাহিদাকে নিয়ে এসেছি তার জীবন প্রদীপ জ্বালিয়ে রাখবার জন্য, যে প্রচেষ্টা, যে কষ্ট, যে প্রাণান্তকর যুদ্ধ সে চালিয়ে যাচ্ছে। বাচ্চা একটি মেয়ে যার বয়স মাত্র ১২ কি ১৩ বছর, সেই মানুষটাকে নিয়ে তার যুদ্ধটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে আমি হাজির করতে চলেছি এই মেয়েটিকে, এই নাবালিকা মেয়েটিকে যার স্বপ্ন। আপনাদের সাথে যদি আপনারা যার স্বপ্নটাকে একসাথে যদি দেখেন তাহলে হয়তো আপনাদের পরস্পরের ভালোবাসায় এই এমন একটি ফুলের মালা গাঁথতে আপনারা সক্ষম হবেন যাতে করে নাহিদা আক্তার নামের এই মেয়েটি হয়তো বেঁচে যাবে এবং সার্ভাইভ করবে এই পৃথিবীতে, এবং আপনাদের ভালোবাসার গুরুদক্ষিণায় হয়তো সেই মানুষটিকে আরো বেশি করে মানুষকে ভালোবাসার প্রতি সামনের দিনগুলোতে প্রণোদিত করে তুলবে। সেই সেই আশা নিয়েই মেয়েটিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ আপনারা জানেন যে ভালোবাসা বাংলাদেশের এই প্ল্যাটফর্ম অনেক সাফল্য গাথা দিয়ে কিন্তু পরিপূর্ণ। এখান থেকে আপনারা দেখিয়েছেন যখন কারো চাকরির প্রয়োজন হয় সাথে সাথে আপনারা রেসপন্স করেছেন, সেই ব্যক্তিটির চাকরির ব্যবস্থা হয়েছে। যখন কারো ট্রিটমেন্টের জন্য টাকার প্রয়োজন হয়, টাকার অঙ্ক যতখানি বেশি হোক না কেন, আপনারা তার চেয়ে ভালোবাসা দিয়েছেন সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো যাতে করে সেই টাকার সংস্থান হয়েছে। কারো হয়তো সম্পর্ক ভেঙে গেছে, কাদের কারো হয়তো রিলেশনশিপ সেপারেশনে চলে গেছে, আপনাদের ভালোবাসায় আপনাদের প্রচেষ্টায় সেই মানুষগুলো আবার কাছাকাছি এসেছে। সো অনুষ্ঠানের অনুষ্ঠানের জায়গা থেকে ভালোবাসার বাংলাদেশ আমি বলবো সত্যি একটু অন্য একটু উচ্চতায় গেছে, যেখানে ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান আমরা করতে সক্ষম হয়েছি। আজ আপনাদেরকে সাথে নিয়ে আরেক দফায় সচেষ্ট হচ্ছি, আরেক দফায় দুঃসাহস দেখাচ্ছি, ধৃষ্টতা দেখাচ্ছি। অবশ্যই আপনাদের ভালোবাসাকে পুঁজি করে আমি এই মেয়েটিকে নিয়ে যে আগ্রহ পোষণ করছি, এই মেয়েটিকে নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার যে আগ্রহ দেখাচ্ছি, যেটি গত কয়েকটি অনুষ্ঠানে মেয়েটিকে আমি রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করেছিলাম, আপনারাও অবশ্যই এই পথযাত্রায় আমার সাথে থাকবে। আমি আনুষ্ঠানিকভাবে প্রথমেই স্বাগত জানাচ্ছি নাহিদার মাকে। নাহিদার মায়ের কাছ থেকে আমি নাহিদার সম্বন্ধে কিছুটা শুনবো, তারপর সরাসরি নাহিদার কাছে চলে যাব। স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে।
আমি স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশকে এবং স্বাগত জানাচ্ছি গুরু এহতেশামকে। আমি ধন্যবাদ তার ডাকে সাড়া দিতে পেরে। আমি কি বলবো, আমার একটি মাত্র মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে, ফরিদপুর জেলার নগরকান্দা থানা ব্রাহ্মণডাঙ্গা স্কুল। আমি কখনো ভাবি নেই এত অল্প বয়সে এত বড় এত কঠিন একটা অসুখের বোঝা মাথায় নিয়ে আমার মা দাঁড়ে দাঁড়ে আমার মাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমার মা গান খুব ভালোবাসে, নৃত্য খুব ভালোবাসে, কবিতা আবৃত্তি খুব ভালোবাসে। আমার মা দৌড় প্রতিযোগিতা দিতে গিয়ে স্কুলে খেলাধুলায় যখন দৌড় দিতে যায় পিছন থেকে একজনে সে ল্যাংবাড়ি দিয়ে ফেলে দেয়, তখন থেকে ব্যথাটার উৎপত্তি। আর সেদিন থেকে বলে মা আম্মু আমার পা ব্যথা করে, আমি তিন দিন একে একে আমার আম্মুকে টাকা দিছি, আম্মু তুমি কোরআন শরীফ নিয়ে বক্তব্যে যাও আসার সময় ওষুধ নিয়ে এসো। এভাবে ওষুধ এনে তিনবার খেয়েছে, কিছু হয়নি। তারপরে প্রথম আমি ট্রিটমেন্টের জন্য নেই মুর্শিদপুর হাসপাতালে, ওখানে নিয়ে স্প্রে করি, এক্স রে করার পরে বই রিপোর্ট নিয়ে উনি এক সপ্তাহের ওষুধ দেয়। এক সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরে উনি বলে যে এক সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরে যদি ভালো না হয় ফরিদপুরে নিয়ে যাবেন। তো ওই মুহূর্তে বাড়িতে কেউ নাই, আমি একা। ফরিদপুরে যেতে আমার একটু দেরি হয়, তারপরে ওর আব্বু আসার পরে ফরিদপুরে নিয়ে যাই অনাদিবাবু ওখানে দেশ ক্লিনিকে। ওখানে নিয়ে যাওয়ার পরে দেশ ক্লিনিকে ওই যে এক্স রে রিপোর্ট, ওই রিপোর্ট গুলো দেখানো হলো। উনি আমাকে বলল মেয়েটাকে নিয়ে ট্রমা সেন্টারে ভর্তি হন। আমি জাস্ট ওই দিনে ভর্তি হলাম না, তার পরের দিন ভর্তি হব এই উদ্দেশ্যে বাড়িতে চলে আসলাম। তো ওই দিনই প্রথম ঝড় হয়, রাত 9:30 বাজে, তখন আমি বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন। ওকে আমি ঘরের ভিতরে দিয়ে আমি একটু টয়লেটে যাই। তো অন্ধকারে খাটের উপর উঠতে গিয়ে হালকা একটু হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওর হাড্ডিটা ভেঙে যায়। এখান থেকে হাড্ডিটা ভেঙে যাওয়ার পরে সারা রাত করুণ কান্না চিৎকারে সারা বাড়ির মানুষ ঘুমাতে পারে নাই। ভোর রাত্রে উঠে আমি মাইক্রো খবর দিয়ে বাড়ির সামনে এনে তারপরে ফরিদপুর নিয়ে যাই, ট্রমা সেন্টারে ভর্তি করি। ওখানে প্রায় এক মাস যাবৎ চিকিৎসা চালায় বায়োপসি টেস্টের রিপোর্ট নিয়ে। ওরা অন্য ওখানে চিকিৎসা করার পরে বায়োপসি টেস্টে যখন পাঠালে তখন আমাকে রিলিজ দিয়ে দিল, বাড়িতে চলে যান, 15 দিন পর এসে আপনি রিপোর্ট নেবেন। ঠিক ওই 15 দিনের মাথায় আমি আবার ট্রমা সেন্টারে যাই। যাওয়ার পরে বই বিভাগে যখন আমি ওটাকে রিপোর্টটাকে দেখাই তখন আবার আমাকে ভর্তি করে। ভর্তি করার পরে আবার প্রায় 15 দিন কেটে যায়। কেটে যায়, আজ ঢাকা থেকে ক্যান্সার ডাক্তার আসবে, কাল ডাক্তার আসবে, পশু ডাক্তার আসবে। ওটা আমাকে বললো ওখানে একটা টিউমার হয়েছে, ছোট্ট টিউমার, মানে বায়োপসি টেস্টের রিপোর্টে লেখা স্মল টিউমার। তো ওটা নিয়ে আমি আবার ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওরা আমাকে 15 দিন পর্যন্ত বসায় রাখলো। ডাক্তার আর ঢাকা থেকে যায় না, তখন চলছিল অনির্দিষ্টকালের জন্য অবরোধ, অবরোধের কারণে ঢাকা থেকে ডাক্তার যেতে পারেনি, আমিও আর দেখাতে পারিনি। পরে ডাক্তারের টিমরা যখন আসে ফিল্ডে, তখন আমি ডাক্তারকে বললাম, স্যার আপনারা ডাক্তার তো আনতে পারলেন না ঢাকা থেকে, তো এভাবে যদি আমি দিনের পর দিন মেয়েটাকে নিয়ে বসে থাকি তাহলে তো আমার মেয়ে বাঁচাতে পারবো না, আপনারা আমাকে রিলিজ দিয়ে দেন, আমি আমার বাচ্চাকে নিয়ে দেখি কি করা যায়। তো উনি আমাকে বললো যে হ্যাঁ রিলিজ দিয়ে দেব, আপনি ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতালে যান, ক্যান্সার যখন একটু নিয়ন্ত্রণে আসবে তখন যেতে হবে পুঙ্গু হাসপাতালে। একথা বলার পরে আমি চলে আসলাম বাড়িতে। তো ওই মুহূর্তে ঢাকা ক্যান্সার হাসপাতালে আসবো এক একজনে, আমার তো আসলে এই রোগটার পর এই রোগটা সম্বন্ধে আমি তেমন কিছু বুঝতাম না, তেমন কিছু অবগত না, জাস্ট আমি মনে করছি ক্যান্সার হাসপাতাল তো ক্যান্সার হাসপাতাল, এর মহত্বটা যে কত কঠিন এটা সম্বন্ধে আমার জানা ছিল না। পরে একজন আমাকে বলে এই কেমোর ওষুধ হলো, এই রোগের ওষুধ হলো একমাত্র কেমো, আর এই কেমো দিতে অনেক টাকার প্রয়োজন। তখন আমি আর একটু মনে হলো যে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, তার কারণ একদিকে মেয়ের চিন্তা অন্যদিকে টাকার চিন্তা। নানানটা চিন্তা ভাবনা করতে 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 মাঝখানে অনেক দিনের ব্যবধান হয়ে যায়, টাকাও ম্যানেজ করতে পারি না, বাচ্চা নিয়ে ঢাকাও আসতে পারি না, এভাবে প্রায় এক মাসের ব্যবধান হয়ে যায়। তারপরে আমি ঢাকা আসি, ঢাকা আসার পরে ক্যান্সার হাসপাতালে ভর্তি করি। এখানে এসেও বেশ প্রথমে ভর্তি করছি জাহাঙ্গীর কবিরের ওখানে নেড়ের সাথে, ওখানে ভর্তি করে ওখানে কেমন দিছি কয়েকদিন রাখছি, ওখানে অনেক ব্যয়বহুল, আমি ওখান থেকে নাম কেটে চলে আসছি, আইসে ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ভর্তি হওয়ার পরে তারপরে ট্রিটমেন্ট হলো, ওনাদের সিদ্ধান্ত ওনারা ওখান থেকে পাটাকে ফেলে দিতে সার্জারিক্যাল করতে বলে। আমি এক এক করে পাঁচ দিন ওনাদের ঘোরাইছি, পাঁচ দিনের মধ্যে আমি কোনো ডিসিশন দেইনি, দিতে পারিনি, আমার ভেতর থেকে ডিসিশন আসে না যে আমার মেয়েকে আমি পাটা কেটে ফেলবো। অনেক কষ্টে তাদেরকে বলছি যে হ্যাঁ আমার মেয়ে যদি বেঁচে থাকে আমাকে মা বলে ডাকবে, যাক যদি একটা অঙ্গ মেয়ে হয়ে যায় তাও আমার মেয়ে বেঁচে থাক। তারপর আমার দুই ছেলে তারা কিছুতেই রাজি না, তারা একজন তো শুনে বেউচিয়ে পড়লো সেই পুঙ্গু হাসপিয়া ক্যান্সার হাসপাতালের ভিতরে, বেডে যত মানুষ ছিল সবাই এসে ওর মাথায় পানি টানি দিয়ে মাথায় তেল পানি দিয়ে বুঝ করলো। এই সেই ছেলে,
কি নাম তোমার? মাইক্রোফোন।
আসসালামু আলাইকুম, মোহাম্মদ নাইম।
দেখো কি বা বলার আছে বলো, এই সব কিছু মিলিয়ে এই তো প্রকৃতির হয়তো বৈচিত্রতা বা এই হয়তো স্রষ্টার অপার খেলা, উনি কিভাবে কখন কার জন্য কি সাজিয়ে রাখেন এবং কেন রাখেন তিনি হয়তো সবচাইতে ভালো করে জানেন। যখন জানতে পারলে যে তোমার বোনকে বাঁচানোর স্বার্থে তার পা কেটে ফেলতে হবে বা সব মিলিয়ে তোমার বোন যেভাবে এখন যুদ্ধ করে চলেছে, শেষ যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে তোমার চোখের সামনে ভাই হিসেবে এই ব্যাপারগুলোকে কিভাবে তুমি দেখছো এবং কি চিন্তা করতে পারছো বোনকে নিয়ে, ওদের ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তোমার ভাবনাগুলো কিরকম ভাবে কাজ করছে এখন?
জি গুরু, প্রথমত একটা মাত্র বোন দুটা ভাই আমরা, তো এক হিসাবে বলা যায় যে মানুষের যদি কোনো হৃৎপিণ্ড থাকে তো হৃৎপিণ্ডর একটা অংশই আমার, তো এই মুহূর্তে আমার কোনো সম্ভব নাই যে আমি ওর জন্য কিছু করতে পারবো, তো এমন কোনো অ্যাবিলিটি নাই যে ওকে আমি আমার কর্ম থেকে বা কর্ম করে ওকে যে আমি ট্রিটমেন্ট করব এমন কোনো পরিস্থিতি আমি দেখতেছি না। তাই আমি অনেক চেষ্টা করে আমি বিভিন্ন জায়গা যাই, যেমন আমাদের এলাকার নওকান্দা প্রেস ক্লাবের সাংবাদিককে যাই ধরি, জি মামা এরকম পরিস্থিতি আমাদের এলাকার মেয়ে, মানে আপনার এই ভাগ্নি, তো আমাদের জন্য যদি আপনাদের কিছু করা সম্ভব থাকে তাহলে একটু করেন, এরকম ভাবে বিভিন্ন ভাবে। যেমন এই আমার মামা, ইনি আমাকে ফেসবুকে দেখেন, এ নাই দেখে, ফেসবুকে দেখার পর উনি ফোন দেয় আমাদের যে আমি আনিসুর রহমান বলছি আপনাদের এলাকা থেকে, প্রোপ্রা ইউনিয়ন থেকে, যে আমি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। তো পরিচয় দেওয়ার পর আমরা চিনলাম যে মামা আপনি, চিনতে পারছি আপনাকে, তো নাহিদার কি অবস্থা? তো এভাবে আমরা ফুলে পড়লাম এক পর্যায়ে যে এই এই পর্যায়ে আসি, যে এই অবস্থা। তো মামা বলল যে আমি বাড়িতে আসি, তোমাদের জন্য একটা পদক্ষেপ নেব, যে আমরা এরকম কিছু করতে চাই, মানে তোমার বোনের জন্য। তো ওই ক্ষেত্রে মামা ডেট দিল আমাদের যে আমি আসতেছি গতকাল, এসে তোমাকে নিয়ে আমি বাজারে সবাইকে ডেকে, কমিটির লোক ডেকে আমি সবাইকে নিয়ে বসবো। তখন কমিটির লোকজন, আমার এক ছাড় আছে, তার নাম হচ্ছে মুকুল, মানে সেই ছাড়কে ডাক।
সর্বসাকুল্যে কত টাকার মতো এক্সপেক্ট করছো? যদিও যদিও খরচের যে ব্যাপারটা সেটি হয়তো ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, এটা হয়তো আস্তে আস্তে আরো এক্সটেন্ড করতে পারে। প্রাথমিকভাবে ফিগারটা কত? প্রায় 18-20 লক্ষ টাকার কাছাকাছি। তারপর হয়তো সিচুয়েশন উপর বেস করে ব্যাপারটা এক্সটেন্ড করবে। আমাদের হাতে সময় যেহেতু স্বল্পতা আছে, শুধুমাত্র নাহিদার কারণে বহুদিন পরে মেঘলা আমরা এ ধরনের চিকিৎসা ভার যেন বহন করতে পারি, বা আমরা যেন অর্থনৈতিকভাবে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি কিনা এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছি, রাইট? বহুদিন পর শুধুমাত্র নাহিদার কারণে, এবং নাহিদা কষ্ট করে আজকে এসেছে, যদিও সে ডক্টর রাশেদ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে জাতীয় ক্যান্সার হসপিটালে ওয়ার্ড নম্বর 3 সিট নম্বর 20 সেখানে অ্যাডমিট, তারপরও সে কষ্ট করে আমাদের কাছে এসেছে। আমি একটু নাহিদার কাছে যেতে চাই, নাহিদার সাথে একটু কথা বলতে চাই, তারপর আমি সরাসরি চলে যাব আমার বন্ধুদের কাছে। নাহিদা,
জি গুরু,
কেমন আছো?
হ্যাঁ, খুব ভালো। ভালো ছিলাম না, আপনাকে পেয়ে খুব খুশি হয়েছি।
আমার তো কোনো ক্ষমতা নাই রে বোন।
ক্ষমতা যেটুকু আছে সেটুকু থাকলে চলবে আমার।
আল্লাহ মনে হয় এদেরকে অসম্ভব রকমের শক্তি দিয়ে দেয়। আমি তো সেদিন নাহিদার কথা বলতে গিয়ে বললাম যে মাঝে মাঝে প্রেশারটা একটু রাইজ করলেই কথাবার্তা বন্ধ হয়ে যায়। ক্যান্সার ঘরের মধ্যে যখন দানা বাঁধে তখনও কিভাবে শক্তি নিয়ে সামনের দিকে চলতে হয়, এতটুকু বাচ্চা মেয়ের কাছ থেকে শিখতে হবে মনের জোর কিভাবে থাকা লাগে। বাট আমি যে কোনো মূল্যে চাই মা যে তুমি পৃথিবীতে বেঁচে থাকো, বহুদিন পর্যন্ত বেঁচে থাকো। স্রষ্টা তোমাকে দিয়ে পৃথিবীর মানুষের জন্য অনেক বড় বড় কাজ সম্পাদন করুক, কিন্তু মা আমি আসলেই খুব অথর্ব, অসহায়, একেবারে একেবারে কপর্দকহীন একজন মানুষ। আমি তোমার এখন যে ধরনের অর্থনৈতিক কন্ট্রিবিউশন প্রয়োজন মা, আমার কপালে, আমার আমার ক্ষমতাতে এরকম কিছু নাই। তবে এই আশাতে তোমাকে আমি প্রোগ্রামে নিয়ে এসেছি যে আমি যতখানি অসহায় হই না কেন, আমি যতখানি অর্থনৈতিকভাবে সচ্ছল না হই কেন, এখানে কিন্তু মিলিয়ন অফ লিসেনার্স যারা আমাদের অনুষ্ঠানটি শুনে, পুরো বাংলাদেশ শুনতেছে এখন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান 90.4 দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ, যাদের সবার কাছে পৌঁছে যাচ্ছে তারের মাধ্যমে তোমার এই আকুতি, তোমাকে ঘিরে আমার এই আকুতি, আমার এই স্পন্দন যে আমার মা নাহিদাকে তোমরা বাঁচাতে চেষ্টা করো, তোমার ভাইয়ের দীর্ঘ নিঃশ্বাস, তোমার মায়ের কষ্ট সবকিছু পৌঁছে দিচ্ছি আমি, শুধুমাত্র দেশে না, দেশের বাইরে, ওয়ার্ল্ড ওয়াইড www.dhakafm904.com স্ট্রিমিং করে পুরো বিশ্ব শুনে আমাদের অনুষ্ঠান। আমি রিসেন্টলি মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়ে দেখেছি সেখানকার খেটে খাওয়া বাংলাদেশিরা কত আপন করে, হৃদয় দিয়ে ধারণ করে ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানকে, পক্ষান্তরে তারা ধারণ করে ভালোবাসার বাংলাদেশের হট সিটে যে বসে তাদেরকে, যেমন তুমি বসেছো আজ। মা তোমার জন্য আকুতি আমি জানাতে পারি, তোমার জন্য প্রার্থনা করতে পারি, আমি ভালোবাসার ফেরিওয়ালা গুরু হেতেশাম তোমার জন্য ভিক্ষা করতে পারি, আমার মাকে বাঁচায় দাও তোমরা, আর কোনো ক্ষমতা তো নাই রে মা আমার কাছে। মা,
জি,
খুব কি অসহায় মনে হচ্ছে? জানলা কেন তোমাকে এত বড় রোগ দিল? সুস্থতার পরে কি কষ্ট হয়, ক্ষোভ হয়, অভিমান হয়?
না, সুস্টা সবাইকে কেন আমাকে দিয়েছে? আমার চেয়ে ছোট ছোট বাচ্চাকে দিয়েছে। আমি যেন অপরাধ করতে পারি, তারা কি অপরাধ করেছে? তাদের কেন দিয়েছে? তো হাসপাতালে গেলে ছোট ছোট বাচ্চা, তাদেরকে কিভাবে ইঞ্জেকশনে ছাটার মতো চিল্লে দেখলে কান্না চোখ বেয়ে পানি না পড়ে? তাদের ছোট থেকে এক চোখ কাটা বা মাথায় টিউমার, পেরেন টিউমার, কান্না চোখে জল আসে।
আমার আসলে মাঝে মাঝে মনে হয় বুঝছি যে বহু বছর বেঁচে থেকে লাভ কি মেঘলা? একটা হয়তো অলিখিত রেসপন্সিবিলিটি, যে বাচ্চা আমার হাত ধরে পৃথিবীতে এসেছে, আমি আইমানের কথা বলতেছি, ওকে যেন ভালোভাবে আমি মানুষ করে পরপারে চলে যেতে পারি। আর আর কি, হোয়াট এলস? এখন 42 years রানিং আমার, এরকম যদি আরো 42,000 বছর বাঁচি তাতে কি যায় আসে? কি এমন মিনিংফুল আমার বেঁচে থাকা এই পৃথিবীতে? 42 বছর, আরো 42 বছর, আরো 200 বছর, তেলাপোকার জীবন, 1,000 বছর বেঁচে থেকে লাভ কি? কিন্তু কসম খোদার, এরকম একজন নাহিদার যদি বেঁচে থাকার সত্যি কোন জারিয়া হতে পারতাম, এরকম একটা একজন নাহিদাকে বাঁচিয়ে তোলার জন্য সত্যিকারের ভূমিকা বা পাথেয় যদি হতে পারতাম, সারা জীবন আমি এত আমার জীবন ধন্য হয়ে থাকতাম। খোদা, তোমার কাছে আমার কোন রিগ্রেট থাকতো না যে পৃথিবীতে এসে কিছু করতে পারলাম কি পারলাম না। আজরায়েল যদি এই মুহূর্তে এসে বলে এতে সময় ভরিয়েছে আমার সাথে, চল, আই হ্যাভ নো রিগ্রেট, লেটস গো, কিন্তু তার আগে এরকম কিছু ভালো জিনিসের উপাখ্যান আমি তৈরি করতে চাই। তার আগে নাহিদার মতো কিছু মানুষকে বাঁচিয়ে থাকার জারিয়া আমি হতে চাই। তাই আমি ভালোবাসার বাংলাদেশ থেকে ভালোবাসার ফেরিওয়ালা বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে হাত পাচ্ছি সবার কাছে, প্লিজ বাচ্চাটিকে বাঁচাতে সাহায্য করুন, প্লিজ, আপনাদের অনেক দয়া, চলুন বাচ্চাটিকে সবাই মিলে বাঁচিয়ে তুলি। সবাইকে এই 18-20 লাখ টাকা শুনে কারো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, সবাইকে একজন একজন করে 18-20 লাখ দিতে বলছি না, 50-100 করে দেন, আপনাদের অ্যাকুমুলেটেড মানি হয়তো এই মানুষটিকে বাঁচিয়ে তুলবে। যার কিছু নাই তারা অ্যাটলিস্ট ঘরে বসে দোয়া করেন, রাব্বুল আলামিন মেয়েটিকে বাঁচিয়ে দাও, আমাদের ওরসে যে পৃথিবীতে জন্ম নেবে ভবিষ্যতে, তা আমাদের কপালে যেন এমন কিছু না আসে। আমার চোখ দিয়ে এখন পানিয়ে গুড়িয়ে পড়তেছে এই কারণে, নাহিদাকে যখন দেখতেছি, খোদার কসম, আমার 4 বছরের সন্তান আইমান এহতেশাম, তার ছবি আমার চোখের সামনে ভাসতেছে। আমি ব্লেসড যে এখন পর্যন্ত এমন কোন খারাপ পরিস্থিতিতে পড়িনি, আল্লাহ না করুক যদি পড়ে যাই আমার খলিজার ছিঁড়ে যাবে। দুইবার জায়গায় 3 বার কাশি দিলে আমার বুকের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে, নাকে যখন 3-4 বার আওয়াজ দেয় আবার কি সর্দি লাগলো, আবার কি জ্বর আসবে? কালকে যখন মিসবিহেভ করতেছিলাম তার সাথে, আমাকে বড় আদর করে যখন আমার মুখটা আটকে উঠতেছিল, পরে বহুবার তাকে বুকের সাথে জাপটে ধরেছি আর বলেছি, বাবা ভুল হয়ে গেছে, আই এম সরি, আর হবে না। কি এক অদ্ভুত অপার্থিব এই কেমিস্ট্রি বাপ এবং সন্তানের সাথে, মা এবং সন্তানের সাথে। যারা এরকম পরিস্থিতির সামনে পড়ে তারা এ বুঝে এই কষ্টের মাহাত্ম্য কত বেশি মারাত্মক। যখন অনেক বেশি কষ্ট পেয়ে যায়, বিরক্ত হয়ে বোঝানোর জন্য আমাকে চেষ্টা করে, বাবা তুমি যেরকম কলিজার ধনকে এরকম আত্মার পরম আত্মীয়কে এরকম শেকড়কে কিভাবে ভুলে থাকা যায়? এরকম শেকড় যখন কষ্টে থাকে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিতে থাকি তখন কিপে মনকে বুঝতে আছে কি অদ্ভুত ক্যালকুলেশন এই পৃথিবী আমাকে কেন এটা টাচ করবে আমি তো এখন এক মাস্তি ভরা এনভায়রনমেন্টের মধ্যে আছি হাজারো লাখো মানুষের কাছে এই কথাগুলো হয়তো পৌঁছে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে সে তো আছে এক একজন এক এক রকমের পরিবেশে সে কেন কানেক্টেড হবে কানেক্টেড তখনই হবে যখন সে এই ব্যাপারটাকে সত্যিকার ভাবে অন করতে পারবে রিলেট করতে পারবে তার পার্সোনাল লাইফের সাথে আল্লাহ দয়া পরবেশ হয়ে আমাকে হয়তো পরিস্থিতিতে ফেলেনি কাল যদি ফেলে দেন কিন্তু মজার ব্যাপার কি সবাই যদি একসাথে হাত ধরাধরি করি শক্ত করে পরস্পরের হাতটাকে ধরি আস্তে করে কানে কানে বলি আমি তোমাকে ভালোবাসি তোমার যে কোনো প্রয়োজনের জন্য আমি তোমার সাথে আছি মানুষ হিসেবে সত্যি যদি ভালোবাসার এই সংস্কৃতি স্ট্যাবলিশ করতে পারি তাহলে স্রষ্টা তুমি যত বড়ই আমাদের সাথে বিমাতা সুলভ যে পরিস্থিতি আমাদের সামনে দাঁড় করিয়ে দাও না কেন আমরা মনে হয় ওখান থেকে সবাই পরস্পর হাত ধরাধরি করে সার্ভাইভ করতে পারব কারণ তুমি তো রহমানুর রহিম তুমি তো পরম দয়াবান সমস্ত দয়ার আধার তুমি তুমি তো এমন সমস্যা অবশ্যই মানুষকে দিবে না যে সমস্যা থেকে মানুষ পরিত্রাণ পাবে না তাই অবশ্যই সমস্ত সমস্যার সমাধান হতে বাধ্য ওই পৃথিবীতে শুধু প্রয়োজন পরস্পরের হাতটাকে শক্ত করে ধরা প্রয়োজন যে কোনো জনের সমস্যায় নিজের মনে করে নেয়া এই সমস্যাটিকে প্রবলেমটিকে পার্সোনালি ওন করা আমি এতে সাম যদি সত্যিকার অর্থে এতটুকু এতটুকু আবেগ এতটুকু অনুভূতি ভালোবাসার এই জনরণের খেলা চলেছে স্টুডিওর মধ্যে সামান্যতম যদি এটা পৌঁছে দিতে পারি কোনো মানুষের মধ্যে সেটি হচ্ছে আমাদের পরম পাওয়া এবং সার্থকতা এবং সবাই যদি ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন একসাথে করে আলহামদুলিল্লাহ খুব বেশি সময় লাগবে না এই মানুষটিকে বাঁচিয়ে তুলতে সাহায্য করতে দেখুন মাত্র ১২ কি ১৩ বছর বয়স তার মধ্যে মেয়েটি বলছে আমার কষ্ট তো আছে আমার চাইতো যারা ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাদেরকে বড় বড় ইনজেকশন দিচ্ছে মাথায় টিউমার চোখ অন্ধ সারা জীবন চোখে দেখতে পায় না এরকম পরিস্থিতি নিয়ে আসছে তারা কি দোষ করেছে তারা কেন কষ্টে আছে এতটুকু বাচ্চা মেয়ে নাহিদা তার মধ্যে মানুষের প্রতি এই ভালোবাসার জন্ম নিয়েছে এত অল্প বয়সে স্রষ্টার অপার ইচ্ছায় যদি তাকে বাঁচিয়ে তুলতে পারি আমরা সবাই মিলে হয়তো এই মানুষটি তার সারাটা জীবন আমাদের মতো মানুষের নামে করে দিবে তার হাত ধরেই অনেক বড় বড় ভালো ভালো কাজ তৈরি হবে এই মানুষের জন্য আমার বিশ্বাস কারণ আল্লাহ জন্মগত ভাবে মেয়েটির মধ্যে বহুত ভালোবাসা দিয়ে পাঠিয়েছেন কথা শুনে আমার তাই তো মনে হয়েছে আমি এতে সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি প্লিজ ডু ইউর কন্ট্রিবিউশন এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট তাদের ব্যাংকের সঞ্চয় হিসাব নম্বর 3412189 34-12-19-89 সোনালী ব্যাংক নগরকান্দা শাখা ব্যাংক সঞ্চয় হিসাব নম্বর 34-12-19-89 সোনালী ব্যাংক নগরকান্দা শাখা বিকাশ অ্যাকাউন্ট নম্বর 01626931147 ইটস এ পার্সোনাল অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নম্বর আচ্ছা এজেন্ট নম্বরটা আমি সাথে দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নম্বর 01626931147 এটি পার্সোনাল অ্যাকাউন্ট আমি একটা এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে রাখছি 01922363884 এটি হচ্ছে এজেন্ট নাম্বার এবং তার সাথে যদি সরাসরি কেউ কথা বলতে চান বা দেখতে চান বা সহানুভূতির জন্য তার কাছে যেতে চান সে আপাতত আছে জাতীয় ক্যান্সার হসপিটাল ঢাকা ওয়ার্ড নাম্বার 3 সিট নাম্বার 20 ডাক্তার রাশেদ জাহাঙ্গীর কবির উনার তত্ত্বাবধানে সে আছে তার জন্য এক্সপেক্টেড ব্যয় আমরা আশা করতেছি প্রায় 18-20 লাখ টাকা চেষ্টা করছি সবাই মিলে জি
তখন আমি ওখান থেকে রিলিজ দিয়ে ওকে নিয়ে গেছি এখন মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি
যখন পায়ের সার্জারি করার কথা বলছিলেন যে একে বাঁচিয়ে তোলার জন্য একটি উপায় সেটি হচ্ছে পা কেটে বাদ দিতে হবে তখন আপাতত আপনি রিলিজ নিয়ে চেষ্টা করছেন মাদ্রাসে নিয়ে গিয়ে ফার্দার ট্রিটমেন্টের জন্য যাতে করে পা না কেটে সলিউশন কোন রকমের অন্য কোন ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় কিনা সো আপাতত আপনি এখান থেকে রিলিজ নিয়ে চেষ্টা করছেন মাদ্রাসে
ক্যান্সার হাসপাতালে
ওখান থেকে নিয়ে আপনি শিফট করে মাদ্রাজে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। ওকে, আমরা সমস্ত তথ্যই সবার উপর অবগতির জন্য আমরা পৌঁছে দিলাম আমাদের ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে, লিসনার্স কমিউনিটি, যাদের মধ্যেই বহু মানুষের বাস, যাদের মধ্যেই বহু ভালোবাসার মানুষের বাস, যাদের দ্বারাই বহু বড় বড় প্রবলেম রিজলভ হয়েছে, অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা আমরা পৌঁছে দিতে পেরেছি সেই ভিকটিমদের কাছে। আজকেও চেষ্টা করছি, আবার যাব নাহিদের কাছে, তার আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। অল ওভার দ্য কান্ট্রি, রাইট মেঘলা? সবাই একযোগে শুনছে 90.4 ঢাকা এফএম এর আজকের আয়োজন।
এই মুহূর্তে আছেন আমাদের সাথে সালমান নূর তুষা, লিখেছেন, আপু এমন একটা নাম্বার দেন যেখানে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য হিসেবে কিছু টাকা তার জন্য রিচার্জ করে দিতে পারি। আচ্ছা, আছেন এই মুহূর্তে আবুল কাশেম রাকিব, লিখেছেন, আমি হেল্প করতে চাই, উনি ওনার ফোন নাম্বারটিও দিয়েছেন। মোহাম্মদ আতিক আছেন, লিখেছেন, গুরু ও মেঘলা আপু, আমি মালয়েশিয়া থেকে শুনছি, গুরু অ্যাকাউন্ট নাম্বারটা জানালে আমরা যারা প্রবাসী তাদের জন্য ভালো হয়।
এক্স্যাক্টলি মেঘলা, আমি যাদেরকে দেখে এসেছি রিসেন্ট, দেখে আসা তো ওদের চেহারাগুলোই শুধু চোখে মুখে ভাসতেছে। স্পেশালি আমাদের তো বিশাল কমিউনিটি আছে মোস্তফা মার্কেটের সামনে, আমি আবার ছিলামও সামনে, বুঝছিস, সিঙ্গাপুরে। ওই জায়গাটার নাম হচ্ছে হোটেল ফরচুনা, ইটস ওন বাই ইন্ডিয়ান, বাট দা এরিয়া ইজ ফুললি কভার্ড বাই বাংলাদেশিজ। মোস্তফা মার্কেটের সামনে আশপাশ পুরো বাংলাদেশি কমিউনিটি, এবং ওখান থেকে লাংকে, দেন কুয়ালালামপুর, সব জায়গায়, কুয়ালালামপুরে ছিলাম, বুকিত বিনতান, সেটাও হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত একটি এরিয়া। তো সব মিলিয়ে বাংলাদেশিদের ছড়াছড়ি, এই বাংলাদেশিরা এত বেশি ভালোবাসা প্রবণ, দেশের প্রতি এদের এত বেশি টান, এবং তাদের কষ্টার্জিত অর্থ তারা অবশ্যই এই মানুষটিকে বাঁচিয়ে তুলতে তারা অবশ্যই সাহায্য করবে। আমি কিছু টেক্সট তো নিচ্ছি, সাথে কিছু ফোন কল মেঘলামি নিতে চাই যারা কন্ট্রিবিউট করতে চায় বা এই বিষয়ে কথা বলতে চায়। দিয়ে আমরা আপাতত আমাদের শর্ট টার্ম যে প্ল্যানিং ছিল সেই সময়টা আমাদের শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট অলরেডি 10-15 মিনিট সময় আমার অতিক্রান্ত হয়েছে, আমরা শেষ করব।
গুরু, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার,
অ্যাকাউন্ট নাম্বার আমি বলতে থাকছি, সেই ফাঁকে আমি কিছু টেক্সট, কিছু ফোন কলও নিয়ে নিতে চাই। অ্যাকাউন্ট নাম্বার, সঞ্চয় হিসাব নাম্বার, সোনালী ব্যাংক শাখা, সোনালী ব্যাংক নগরকান্দা শাখা, 34-12-1989। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01626931147, ইটস এ পার্সোনাল অ্যাকাউন্ট। আর এজেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 09226884। এবং আমি চাইবো যে নাহিদার ভাইয়া যে আছে সে একটু পুরো অ্যাকাউন্ট ইনফরমেশন এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটু পড়ে শোনাক প্লিজ। অথবা নাহিদার মামা আছে সে পড়ে শোনালেও হবে, একটু পুরো অ্যাকাউন্ট ডিটেলসটা একটু পড়ে শোনাক।
আসসালামু আলাইকুম, ব্যাংক সঞ্চয় হিসাব নং 34121989, সোনালী ব্যাংক নগরকান্দা শাখা। ব্যাংক সঞ্চয় হিসাব নম্বর 34121989, সোনালী ব্যাংক নগরকান্দা শাখা।
পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার,
হ্যাঁ, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার 01626931147।
এজেন্ট নাম্বার, বিকাশ এজেন্ট নাম্বার,
হ্যাঁ, বিকাশ এজেন্ট নাম্বার 01922368884।
ওকে, আমরা অলরেডি অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং সেই সাথে এজেন্ট নাম্বার সবগুলোই আমরা শেয়ার করেছি সেভেরাল টাইম। আমার মনে হয় আমার বন্ধুরা অলরেডি জেনে গেছে। এই ফাঁকে আমরা কিছু কিছু ফোন কল নিই, ফোন কল নিয়ে আমরা আজকের এই পর্বটা এখানে শেষ করব, নেক্সট অতিথিকে আমরা ডেকে নেব তারপর।
একটা ফোন কল আছে,
জি, হ্যালো, সালাম আলাইকুম, হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন, হ্যালো, সালাম আলাইকুম, জি, কে বলছেন, কোথেকে বলছেন, লাইনটা কেটেছে, আমরা নেক্সট ফোন কল নিই,
আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। আরো কিছু আমি টেক্সট পড়ে নিচ্ছি। যেমন এই মুহূর্তে আছেন এইচ কে তামিম, লিখেছেন গুরু নাহিদের জন্য কিছু করতে চাই। অ্যান্ড আছেন মোহাম্মদ আতিক, ওনার টেক্সটটা তো পড়ে দিয়েছি। মোহাম্মদ বিপুল হোসেন বলেছেন যে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, আল্লাহ তুমি যেভাবে হোক মেয়েটাকে বাঁচিয়ে দাও। আসাদুল ইসলাম মনির আছেন, লিখেছেন খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে এই নাহিদার জন্য, পুরো বাংলাদেশের মানুষ, আসুন আমরা তাকে সাহায্য করি, আমরা পারি, শুধু একটু ভাবি এই নাহিদা আমাদের বোন, আমাদের মেয়ে, সবার কাছে আমার এই অনুরোধ। এবং মোহাম্মদ আকাশ লিখেছেন যে গুরু সাহায্য পাঠানোর ঠিকানাটা দিন। আর আছেন সীমান্ত দাস, উনি একই কথা লিখেছে, গুরু টাকা কিভাবে পাঠাবো। মাজিদুল ইসলাম আছেন, লিখেছেন যে দোয়া করি নাহিদা আপু তুমি যাতে ভালো।
নেক্সট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম, ফোন কেটে যাচ্ছে, আমরা ফোন কল, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি লালবাগ থেকে বলছিলাম, আপনি ভালো আছেন?
জি ভালো আছি, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে। নাহিদাকে নিয়ে অনুষ্ঠান করছি আজকে আমরা।
জি জি জি, আমি আপনার প্রতিটা অনুষ্ঠানে শুনে গ্রো।
জি,
আমি হচ্ছে তাকে কিছু হেল্প করতে চাচ্ছিলাম। এখন তারা যে সঞ্চয় অ্যাকাউন্ট নম্বরটা দিচ্ছেন, এটা মানে নামটা কি হবে?
এবং তার সাথে আমি সঞ্চয়টাকে, বাট থ্যাংক ইউ লালবাগ থেকে যে বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এখানে আমরা ইনফরমেশনটা ইনকমপ্লিট ছিল, অ্যাকাউন্ট নেমটা বাদ ছিল। নাসিমা সুলতানা অ্যাকাউন্ট নেম, সঞ্চয় হিসেব নম্বর 34-12-19-89, সোনালী ব্যাংক, নগরকান্দা শাখা। এবং বিকাশ অ্যাকাউন্ট নম্বর 01626931147, ইটস এ পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যান্ড এজেন্ট অ্যাকাউন্ট আপনাদেরকে বলে দিচ্ছি 01922368884। আমরা পরবর্তী ফোন কলে যাচ্ছি, হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
নাহিদাদের
বাসা হচ্ছে নগরকান্দা শাখা, নগরকান্দা রাই, আর কৃষ্ণপুর হচ্ছে পার্শ্ববর্তী এলাকা নাকি? ও আচ্ছা আচ্ছা, রাজীব কৃষ্ণপুর থেকে বলছিল। ঠিক আছে রাজীব, আমরা চাইবো যে আপনার দেশে মানুষের জন্য আপনার পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন সম্ভব আপনি চেষ্টা করুন, ঠিক আছে? ইয়াসিন কলেজ, তো তোমার ভাইয়ের নাম কি জানো? ওর নাম কি? নাইম। নাহিদার ভাই নাইম, নাইম যোগাযোগ করবে ইয়াসিন কলেজে গিয়ে প্রয়োজনে। ওকে ওকে, ইয়াসিন কলেজে গিয়ে যোগাযোগ করলে তারা হয়তো তাদের উদ্যোগে কিছু ওখান থেকে কন্ট্রিবিউশনের ব্যবস্থা করে দিবে। এবং সেল নাম্বারটা তো দেয়াই আছে, পার্সোনাল অ্যাকাউন্ট যে সেল নাম্বারটা আমরা বলছি সেখানেও কিন্তু ফোনে কমিউনিকেট করতে পারেন আপনারা, যে নাম্বারটি হচ্ছে 01626931147। সো রাজীব একটি দারুণ পথ উন্মোচন করলেন ভাই, সেটি হচ্ছে একা আমি কি পারবো কি পারবো না, বাট আমার পক্ষে তো সম্ভব হবে, আমি যে যে ক্লাস্টারে আছি, যে যে জায়গায় আছি, সেখান থেকে কিছু একটা কন্ট্রিবিউশন তুলে সে মানুষদের কাছে পৌঁছে দেওয়া। থ্যাংক ইউ। আমরা একদম শেষ মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি গুরু, আমি সাইফ বলছি, রংপুর থেকে, মনে আছে আপনার?
জি জি, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। নাহিদাকে নিয়ে যদি কিছু বলতে চান আপনি।
আমি একটা ছোট্ট একটা বিরতিতে নিচ্ছি, আমার একটা টাইম চেকের বিরতি নিতে হচ্ছে।
ওকে, এক্ষুনি ফিরে আসছি আমরা।
টাইম চেক, এখন সময় রাত 12টা।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, 6-layer PVC কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস শেল, ময়েশ্চার রেজিস্টেবল কেস আর মাল্টিপল ড্রায়ার খাবারকে রাখে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোড শেডিংও খাবারকে রাখে তরতাজা। হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভিতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার মূল্য।
Thank you.
অনুষ্ঠান একদম এই পর্বটিকে শেষ করে নিয়ে আসছি। নাইম আছে আমাদের সাথে, নাহিদা আছে, নাহিদ এবং নাহিদা এবং নাইমের মা আমাদের সাথে উপস্থিত, এবং উপস্থিত ভালোবাসার বাংলাদেশের লাখো কমিউনিটি, এবং নাহিদার মামা এখানে উপস্থিত আছে, তার সাথে একটু কথা বলে নি শেষ মুহূর্তে।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভালোবাসার বাংলাদেশ, সেই সাথে ধন্যবাদ ঢাকা FM। আজ যাদের হাত ধরে আমরা নাহিদাকে নিয়ে স্টুডিওতে আসতে পেরেছি, গুরু সেই সাথে আপু আছে এখানে, মুকুল ভাই, সবাইকে ধন্যবাদ। আমি এতটুকুই বলতে চাই যে আসলে আমি যখন এই ইয়াটা ফেসবুকে স্টার্ট আছে দেখি, তখন আমার ভিতর থেকে কেমন জানি কেঁপে ওঠে। এই ব্রাহ্মণাঙ্গি স্কুলেরই আমি একজন স্টুডেন্ট ছিলাম, তো তখন আমার মনে হয় আমারও একটা ছোট বোন আছে, সে ক্লাস 8-এ পড়ে। তো এই নাহিদার জায়গা যদি আমার ছোট বোনটা থাকতো, তাহলে আমি নিশ্চয়ই দাঁড়ে দাঁড়ে 1 টাকা করে ভিক্ষা করতে নামলেও নাম। তো তখন থেকেই আমি মোটামুটি এটা শুরু করি এই নাহিদার ভাইকে নিয়ে, নাইমকে নিয়ে। তো আমি যখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যাই, তো প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের যেরকম দেখি ওদের আগ্রহ, ওরা সবাই বলে যে ভাইয়া আমি এই 2 টাকা এনেছি অথবা 5 টাকা এনেছি, টিফিন করব না, নাহিদার চিকিৎসার জন্য দেব। তো মোটামুটি আসলে ওদের এই ঢাকা পর্যন্ত আসা এই চিকিৎসাটা যত খরচ হয়েছে, সবাই সবার সাহায্য সহযোগিতা নিয়েই হয়েছে। তো আমি সবাইকে এতটুকুই বলতে চাই যে আসলে আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি মানুষ মানুষেরই জন্য। তো আমরা যদি চিন্তা করি যে নাহিদা আমার আপন ছোট বোন, আজ আমার বোন হলে অবশ্যই আমার সর্বশেষ সর্বশান্ত হয়ে গেলেও তারপরে আমি চেষ্টা করতাম যে আমার বোন ভালো থাকুক, আমার বোন ফিরে আসুক, জীবন যুদ্ধে সে জয়ী হোক। তো আসলে মানে বিষয়টা এতটাই খারাপ লাগে যে এই ছোট্ট একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, এটা কল্পনা করতে পারি না কখনোই। তো সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আমাদের এই অল্প সাহায্য থেকেই নাহিদা জীবন যুদ্ধে জয় হতে পারে, তার হয়তো এই পাটা কেটে ফেলতে না লাগতে পারে, সে আবার আগের মতো দুপাদে হাঁটতে পারে, খেলতে পারে। আমরা তো আসলে এটাই চাই, আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকেরই মানুষত্ব বোধ আছে, সহৃদয়বান ব্যক্তি যারা আছি আমরা সমাজে, আমাদের এতটুকুই চা।
আমি আশান্বিত হচ্ছি মেঘলা এই কারণে, কারণ ওর সাথে কিন্তু সম্পর্ক ওই অর্থে রক্তের কোনো কানেকশন নাই, বাট সে যখন ফেসবুকে দেখে এবং দেখেই সে এমন ভাবে আগ্রহী হয়। এখন কিন্তু গোটা পরিবারটাকে কিভাবে সামনে থেকে এই কাজগুলোর জন্য নেতৃত্ব দেয়া যায় সেজন্য কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে পরিশ্রম করে চলেছে। ঠিক সেই রকম ভাবে আমার বিশ্বাস একেবারে আত্মার আত্মীয়র মতোই ভূমিকা যেমন পালন করছে সেই ছেলেটি, ঠিক সেরকম হাজারো মানুষ, মিলিয়ন লিসেনার্স দেশ বিদেশ থেকে যারা শুনছে তারাও এইভাবে ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস। আশান্বিত আমি এই কারণেই হই। আর 2-1 ফোন কল নিয়ে আপাতত আমরা এই এই পর্বের ক্লোজিং টানব। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? রঞ্জন, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। জি রঞ্জন,
জি রঞ্জন,
জি রঞ্জন, আমি অ্যাকাউন্ট নাম্বারটা, হ্যাঁ ওদের অ্যাকাউন্ট নাম্বারটা ওদের নিজের নামেরই এক নাম্বার, এটা আমি সেগুলো আরেকবার বলে দিই। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 016693। ওকে 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 ওকে, জি
আমি রেকর্ডে রেখি গুরু। আমি আপু কি কিরকম আছে, ভালো আছে?
ভালো বলতে যুদ্ধ করছে, ভালো বলতে এখান থেকে তো বলা হয়েছিল পা কেটে ফেলতে, বাট তারা সাহস করে মাদ্রাজের পথে রওনা দিচ্ছে। এখন যত তাড়াতাড়ি আমরা একটা কন্ট্রিবিউশনের ব্যবস্থা করে দিতে পারবো তাকে, তত তাড়াতাড়ি সে হয়তো ট্রিটমেন্টের জন্য মাদ্রাজ যাবে, এবং আশা করতেছে যেন পা না কেটে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই চেষ্টায় এই আশায় তারা রওনা দিচ্ছে। রঞ্জন,
আপনার প্রতিটি পেশাতে আমি শুনি গুরু, আমার কাছে, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী গুরু, তারপরেও আমি আপনাদের সাথে সেটা আমি ই করতে চাই।
ওকে রঞ্জন, দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টি যে কত বেশি, অন্তর্দৃষ্টি যে কত বেশি মারাত্মক, আমার ভালোবাসা বাংলাদেশের স্টুডিও তার প্রমাণ। কারণ এত বেশি আপনারা কানেক্টেড থাকেন আমার বিভিন্ন প্রবলেমের জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য, আমার অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। রঞ্জন অনেক ভালো থাকবেন, আমরা এভাবে, জি আমরা আরো কিছু ফোন কল নিব এই ফাঁকে। শেষবারের মতো আরেকবার আমি জানিয়ে দিই, এটি তাদের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এটি তাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাজ ওয়েল, সেটি হচ্ছে 01626931147। ঠিক আছে, আপনারা চাইলে এই নাম্বারে কমিউনিকেট করতেও পারেন এবং এই নাম্বার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারেন। সঞ্চয় হিসাব নাম্বার সোনালী ব্যাংক নগরকান্দা শাখা 34-12-19-89, 34-12-19-89, 34-12-19-89 নগরকান্দা শাখা সোনালী ব্যাংক ব্রাঞ্চ, এবং এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার 01922-36-884। লাস্ট ফোন কল আর দুইটি নেই। হ্যালো, সালাম আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি চাঁদপুর থেকে বলতেছি, মাহফুজ।
মাহফুজ, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
জি গুরু, আসলে এই ঘটনাটা শোনার পর খুব কষ্ট লাগতেছে, বুঝছেন?
কষ্টের কথা তো বটেই মাহফুজ, বাট কিছু করতে পারি কিনা, অ্যাট লিস্ট তাদের পাশে মানসিক ভাবে থাকতে পারি কিনা, সেটাই হচ্ছে বিষয়।
জি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি সবাই মিলে চেষ্টা করবো আমাদের।
প্লিজ মাহফুজ, মাহফুজ, তোমাকে ভাই দায়িত্ব নিতে হবে খুব স্ট্রিক্টলি এই ব্যাপারগুলো, উদ্যোগ নিতে, যাতে করে এটাকে কেউ অন্য পথে আবার ব্যবহার না করে। শুধুই যদি নাহিদাকে ভালোবেসে যদি কিছু কন্ট্রিবিউটর ব্যবস্থা করতে পারো, দিস ইজ গুড, বাট এটাকে যেন কেউ আবার অন্য কাজে ব্যবহার না করে। থ্যাংক ইউ মাহফুজ আমাদের সাথে থাকবার জন্য। লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম সালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর বিভাগ নীলফামারী জেলা কিশোরগঞ্জ থেকে বলছিলাম।
নীলফামারী থেকে, নামটা আরেকবার ভাই।
কে গুরু?
নামটা আরেকবার।
আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান।
আসাদুজ্জামান, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের। নাহিদাকে নিয়ে যদি কিছু বলতে চান
গুরু। আসলে আমি অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানটা শুনতেছি, আমি প্রায় শুনি না, আমি বিভিন্ন সাফে থেকে আজকে এই অনুষ্ঠানটা শুনতেছি, শুনে আমার অনেক কষ্ট হলো। তো আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম এই নম্বরে আমার কল ঢোকার জন্য, আরো অনেকগুলো অনুষ্ঠান শুনছি।
আপাতত বিদায় নিচ্ছি আমি, মাইক্রোফোনটা একটু যদি ওনার কাছে দেওয়া যায়। আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনার মেয়ের জন্য কি করতে পারবে ভালোবাসার বাংলাদেশের লিসেনার্স এই কমিউনিটি আমি জানি না, বাট আপনি নিজে সচক্ষে তো দেখলেন যে মানুষ কিভাবে রেসপন্স করছে, মানুষ কিভাবে দোয়া করছে আপনার সন্তানের জন্য। সবাই একটার পর একটা ফোন কল, সবাই আপনার মেয়ের জন্য সমব্যথী। টেক্সট আসছে প্রচুর, সবাই বলছে আপনার মেয়ের পাশে আমরা থাকতে চাই। সবকিছু মিলিয়ে সবাই আমাদের হয়তো চেষ্টা থাকবে, আমি জানি না কি পরিমাণ কন্ট্রিবিউশন আপনার হবে আর কি হবে, বাট আমাদেরও সমর্থন পরিমূল পুরো মাত্রায় আপনার সাথে থাকলো
ইনশাআল্লাহ।
জি নাহিদা মা, বিদায় নিয়ে আপাতত, এখন থেকে আবার 30 বছর পর মিনিমাম আমি বুড়াও যেন বেঁচে থাকি, আমার মাও যেন বেঁচে থাকি। ঠিক আছে মা,
সবার কাছ থেকে আমি দোয়া চাই, এবং আবার যেন আমি দুপা দিয়ে, এবার তো কোলে করে আসলাম, ফিরেবার যেন দুপা দিয়ে হেঁটে আসতে পারি, এই সবার কাছ থেকে আমি কামনা করি।
ঠিক আছে মা, আর যে বললাম 30 তো বেশি হয়ে যাচ্ছে, ওই অর্থে আমি এখন যে কথাটা বলবো, এখন তো 12-13, তার মানে আমি আশা করতেছি আর 15-16 বছর পর আমি আমার মায়ের বিয়ের অনুষ্ঠানে যেন থাকতে পারি আর কি।
ইনশাআল্লাহ
মা, খবর দিবে তো?
হ্যাঁ ইনশাআল্লাহ।
এবং আমি চাই যে সেদিন যেন আমি থাকি ওখানে মুরব্বী হয়ে, তখন তো দাড়ি গোপ সব পেকে যাবে রে, এখন 42 চলতেছে, 15 বছর পর কি হবে, 47-57,
রাইট, 57,
মানে 60 বছরের বুড়া। এই বুড়া আমার সুন্দরী মাকে আস্তে আস্তে করে হাত ধরে দুই পায়ের মধ্যে উপর ভর করে মা আমার বিয়ের মণ্ডপ পর্যন্ত যাবে
ইনশাআল্লাহ।
ঠিক আছে মা, ইনশাআল্লাহ স্রষ্টার কাছে দোয়া করছি, হে রাব্বুল আলামিন তুমি শক্তি দাও, তুমি সাহস দাও, তুমি আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাও। আমরা দু চোখ ভরে ওই দৃশ্যটা দেখতে চাই। ভালোবাসা বাংলাদেশের লিসনার্স কমিউনিটি, সমগ্র বাংলাদেশের মানুষ যারা শুনছেন, দেশের বাইরে থেকে যারা শুনছেন, আপনাদের প্রত্যেকটি কন্ট্রিবিউশন কাউন্ট, আপনাদের প্রত্যেকটি দোয়া, আপনাদের সহমর্মিতা। যে মানুষটি এখন দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন নাহিদার কথা চিন্তা করে, যে মানুষটি বালিশে চোখ ভেজাচ্ছেন, সবার জন্য আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। অথবা যে চিন্তা করছেন যে মেয়েটির জন্য কিছু একটা করি, দশ টাকা, পাঁচ টাকা, পঞ্চাশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, যে কোনো অ্যামাউন্ট, সবকিছুই অনেক বেশি মূল্যবান। ভোর হলেই আপনাদের এই প্রতিজ্ঞা, আপনাদের ইমোশন যেন অবশ্যই কর্পূরের মতো উড়ে না যায়। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা আপনাদের ভালোবাসা হিসেবে এই অ্যাকাউন্ট নাম্বারে তার জন্য কন্ট্রিবিউশনটা পৌঁছে দেবেন। এই আশা রেখে, ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির কাছে আবারও সেই সেই আকাঙ্ক্ষা রেখে আপাতত নাহিদার কাছ থেকে বিদায় নিচ্ছি। মা, দেখা হবে আবার ইনশাল্লাহ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে। ছোট্ট বিরতি, ফিরে আসছি আরেকজন অতিথিকে সাথে নিয়ে।
একটি বিরতিতে যাব, তবে তার আগে বন্ধু আমার কিছু বলবার আছে। সেই নিয়মগুলো আমি আরো একবার জানিয়ে দিতে চাই, যা যা বলবো সেই নিয়মগুলো আপনি আরেকবার শুনে নিন। সেটা হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। এবং এইখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি নাহিদার জন্য, সেখানটিতে আমি কিন্তু ডিটেলস লিখে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার। একটু পরে আপনি আপডেটেড পোস্ট দেখতে পারবেন। সো বন্ধু, সেখানটিতে আপনি রেসপন্স করুন লাইক দিয়ে, কমেন্টের মাধ্যমে, এবং চাইলে শেয়ারও করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন পোস্টটি সব বন্ধুদের কাছে। আর আপনি কিন্তু চাইলেই বন্ধু আসতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে পারেন আপনার জীবনের গল্প। সো সেক্ষেত্রে আমি জানিয়ে দিতে চাচ্ছি সেই নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন।
মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। ঢাকা এফএম।
ঢাকা এফএম।
ভালোবাসার বাংলাদেশ,
আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ। আমাদের অনুষ্ঠান আপনি শুনতে পাচ্ছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে এবং আছেন গুরু ইসলাম এবং আছেন আমাদের আজকের এই মুহূর্তের অতিথি বন্ধু, এবং তার ফটোগ্রাফ অলরেডি আমরা ফেসবুকে পোস্ট করে দিয়েছি। এনিওয়ে, একটু আগে আমরা কিন্তু শুনছিলাম নাহিদার কথা এবং তার ডিটেলসটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি তার ফটোগ্রাফের সাথে। সো সেখান থেকে আপনি তার যদি চান, যারা সাহায্য করতে চান, তাহলে সেখান থেকে তার অ্যাড্রেসটি নিয়ে সাহায্য করতে পারেন, অথবা আমাদের এই প্রোগ্রামটা তো আপলোড করি আমরা আমাদের ওয়েব পেজে, সেখান থেকে আপনি কিন্তু বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু পেয়ে যেতে পারেন। আমাদের ওয়েব পেজের অ্যাড্রেসটা আপনাকে বলে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। আর অনেক বন্ধু আছেন আমাদের সাথে, কিছু SMS এবং কিছু কমেন্ট আমি পড়বো, তবে তার আগে বলবো বন্ধু, যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, এবং আজকে কিন্তু আমি বলছি যে শুধু ভালোবাসার গল্পই হতে হবে তা কিন্তু না, জীবনের যে কোনো দিকের গল্পই, সফলতার গল্প আপনি আমাদের এখানটিতে এসে শেয়ার করতে পারেন। সো সেজন্য আপনাকে SMS করতে হবে। SMS এর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বার উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং ভেরি রিসেন্ট একটি পোস্ট আমরা আপলোড করেছি আজকের এই মুহূর্তের অতিথি বন্ধু যিনি তার ফটোগ্রাফ দিয়ে। সো বন্ধু, সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং আপনাকে বলে দিই বন্ধু, যেই পেজে দেখবেন লাইকিং এর পরিমাণ 71,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ আপনি সেই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7, এবং আমরা যে পোস্ট আপলোড করেছি সেখানটিতেও আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন লাইক দিয়ে, কমেন্ট দিয়ে এবং শেয়ার করে। সো কিছু কমেন্ট আমি পড়ছি, যেমন আছেন এই মুহূর্তে আবারও তুষার আমাদের সাথে আছেন, শাওনও যুক্ত হয়েছেন এবং আছেন হাসান আতিক, আছেন এই মুহূর্তে লাবণী আক্তার, মাজিদুল ইসলাম আবারও কমেন্ট করেছেন আমাদেরকে, এবং ফিরোজ মাহমুদ আছেন। দেখে নিচ্ছি আমাদের SMS এ কারা আছেন। আব্দুল খালিক যুক্ত হয়েছেন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে, আছেন আহাদ এবং কৃষ্ণ আছেন আমাদের সাথে, উনি আছেন রাজারবাগ থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। নাইম, উনি আছেন আমাদের সাথে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। বরিশাল থেকে যুক্ত হয়েছেন শাহাবুদ্দিন এবং আছেন নারায়ণগঞ্জ থেকে। উর্মি সুলতান আছেন সিলহেট থেকে, এবং খুলনা থেকে আছেন কেয়া, এবং উপমা যুক্ত হয়েছেন আমাদের সাথে বাগেরহাট থেকে। যশোর থেকে শুনছেন সালমান এবং আছেন সিলহেট থেকে মিজানুর রহমান, এবং বিপ্লবও আছেন আমাদের সাথে, উনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন। ঝুমা শুনছেন আমাদেরকে ময়মনসিংহ থেকে, এবং আর একজন ঝুমা আছেন, উনি আছেন আমাদের সাথে আগ্রাবাদ থেকে, এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে সবিতা রংপুর থেকে যুক্ত হয়েছেন, এবং যুক্ত হয়েছেন মেঘ আছেন আমাদের সাথে, উনিও রংপুর থেকে। রাজু আছেন এবং নাহিদার কথা জানিয়েছেন, তিনিও হেল্প করতে চান। সো বন্ধু, আমাদের সাথে কানেক্টেড থাকুন SMS এর মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুরুহিতাশ্রমের সাথে, গুরুহিতাশ্রমের কাছে এবং তার মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
আমিও কিছু ইনফরমেশন জানতে চাই, স্পেশাল একটা ইনফরমেশন, একটা কোয়েশ্চেন বা একটা মেসেজ আমি এখন এই মুহূর্তে দিতে চাচ্ছি ভালোবাসার বাংলাদেশের লিসেনারদের কাছে, এবং তাদের কাছ থেকে ইন রিটার্ন ফিডব্যাক পেতে চাই বাই টেক্সট অথবা ফোন কল। সেটি হচ্ছে যে এমন এমন মানুষ না বলে আরো স্পেসিফিক করে বলি, এমন মেয়েদেরকে কারা কারা চেনেন, বা এমন কোন মেয়ে থাকলেও চাইলে আপনারা টেক্সট অথবা ফোন করতে পারেন, যারা জীবন যুদ্ধে মনে হচ্ছে প্রায় হাঁপিয়ে উঠেছি, জীবন যুদ্ধে আর তো চলবার মতো অবস্থা আমার নাই। আবার অনেকে হয়তো এরকমও এক ধাপ এগিয়ে ভাবছেন যে আমার জীবনটাকে আসলেই আমার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না, আমি এখনই আমার জীবন শেষ করে দিতে চাই। এই ধরনের পরিস্থিতিতে এখন এই মুহূর্তে কে কে আছেন, যদি চান আপনারা চাইলে আমাদেরকে টেক্সট করুন অথবা ফোন কলে আমাদের সাথে অ্যাটেন্ড করুন, অথবা কেউ চেনে এমন মানুষকে যে খুব কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, অসম্ভব ফ্রাস্ট্রেটেড একটি সিচুয়েশনে আছে, তার কথাও যদি কেউ বলতে চান সাথে সাথে আমাদেরকে টেক্সট করে জানান অথবা ফোন করুন। আমি ইন্টেনশনালি এই ইনফরমেশনগুলো আপনাদের কাছ থেকে পেতে চাচ্ছি, কারণ আপনাদের কাছে আমি একটা সারপ্রাইজ প্যাকেজের মোড়ও উন্মোচন করব কিছুক্ষণের মধ্যে। তার আগে আমি কিছু টেক্সট এই রিলেটেড মেঘলা নিতে চাই, যেখানে স্পেশালি মেয়েদের টেক্সটগুলো আমি পড়তে তোকে বলবো, যেখানে তারা বলবে যে আমি আসলে এই গুরু আর পারছি না, জীবন যুদ্ধে আমি হাঁপিয়ে উঠেছি, আমি জীবন যুদ্ধ থেকে কুইট করতে চাই, জীবনটাকে শেষ করে দিতে চাই। হর হামেশা বিভিন্ন জায়গায় আমরা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। নারীর ক্ষমতায়নের কথা যত বেশি আমরা বলি না কেন, এখনো পর্যন্ত কিন্তু এক্সপেক্টেড লেভেলে নারীর ক্ষমতায়নকে আমরা পৌঁছতে পারিনি, যে কারণে কিন্তু এখনো বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘটনা কিন্তু ঘটে চলেছে, যেখানে মানুষ অন্ধকারে আড়ালে আবডালে একটি মেয়ে তার স্বপ্নকে সবসময় জলাঞ্জলি দিচ্ছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে নিজের জীবনকেও শেষ করে দিচ্ছে। সেই রকম ফ্রাস্ট্রেটেড কথাগুলোই আমরা কিন্তু টেক্সটে পেতে চাচ্ছি। আমি তারা ফোন করতে পারে অথবা টেক্সট করতে পারে, বা এ ধরনের ঘটনা জানে এরকম কিছু হলেও তারা আমাদের সাথে শেয়ার করতে পারে। আমরা ফোন লাইনটাও কিছুক্ষণের জন্য ওপেন করে দিতে চাই মেঘলা, এরকম দু চারটি ফোন কল দু একটি টেক্সট আমি নিতে চাই, তারপরে আমি আপনাদের সমাজ সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি সারপ্রাইজ প্যাকেজ।
ওকে ওকে, ছেলেরাও এসএমএস করছেন, আমার লাইফটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। বাট আমরা স্পেশালি
অসুবিধা নাই, আমরা কিছু টেক্সট তাদের নিই, বাট মেয়েদের ক্ষেত্রে আমি এই কন্ট্রিবিউশনটা বেশি করে চাচ্ছি, যে এরকম মেয়ে কি আছে, এরকম হতাশাগ্রস্ত অবস্থায় কেউ কি আছে যাদের কাছে মনে হচ্ছে যে জীবনটা আর রাখবার কোনো মানে হয় না, এই জীবন নিয়ে তো আমি আর সামনে দিকে এগোতে পারছি না, এই জীবন তো আর আমার পক্ষে বিষময় হয়ে উঠেছে, এ ধরনের টেক্সট অথবা ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে। কিসের কষ্ট এত?
গুরু ভালো আছেন?
তা ভালো আছি, বলছি কষ্ট কিসের এত? কোন কষ্ট কি আছে জীবনে?
এরকম কষ্ট তো অবশ্যই আছে, আর আমি আমার পরিচয়টা একটু দিতে যাচ্ছি। আমি ব্যাপটিস্ট মিশন ইঞ্জিনিয়ারদের স্কুল থেকে এবারে পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। তবে আমি দৃষ্টি প্রতিবন্ধী একটা মেয়ে, তবে আমার এরকম মেন্টাল ডিপ্রেশন, তারপর হচ্ছে এরকম ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে আমরা মেয়েরা অবশ্যই যাই, আর সেটি হচ্ছে বলবো যে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকেই।
কিন্তু আমি আমার পক্ষে তো সেই ধরনের ইন্সপায়ার্ড করবার মতো কথা বলা হয়তো সম্ভব না, বাট আমি কিন্তু একজন মানুষকে উপস্থাপন করতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে, যেখান থেকে যার জীবনের কথা শুনলে। কি নাম বললে তোমার?
আমার নাম হচ্ছে আইরিন সুলতান আখি।
আখি আখি, আমি সেরকম একজন মানুষকে কিন্তু উপস্থাপন করতে যাচ্ছি যার সাথে পরিচিত হলে নিঃসন্দেহাতীত ভাবে মানসিক এবং শারীরিক যে সীমাবদ্ধতার জন্য কষ্টের কথা বললে সেগুলো এক লহমায় তোমার কাছ থেকে দূরে চলে যাবে। এবং আখি, তুমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলো, থ্যাংক ইউ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আর তোমার মিষ্টি টোনালিটি আর চমৎকার কথা আমার সাথে শেয়ার করবার জন্য।
আপনার সাথে আমি এরকম করে কথাটা শেয়ার করতে চাই, তবে আমি আজকে না হোক আমি সরাসরি আপনাকে এই কথাগুলো বলতে চাই, বা এখন এটা তো সম্ভবপর হচ্ছে না। আর আসলে আমি এবার আমি তো হোস্টেলে লেখাপড়া করছি, তো হোস্টেলে থাকছি এখন বৈদ্যনাথ কলেজে, তো এখন আমি এই সপ্তাহে পাচ্ছি না, আমি আগামী সপ্তাহে হয়তো আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারি।
আচ্ছা, আমিও আমারও ইচ্ছে থাকবে তোমার সাথে কোনো একদিন কথা বলার, বাট আমি চাই যে তোমার এই কষ্টে বা পিছিয়ে পড়া যেসব কথাগুলো বলছো সবকিছু আমি জানি, আমি গ্যারেন্টি দিচ্ছি সবকিছু এক লহমায় উড়ে যাবে, যে মানুষটিকে এখন পরিচয় করিয়ে দিতে যাব তার সাথে কথা বলে। আখি ভালো থেকো। ওকে আখি ভালো থেকো, আমরা এরকম আরো দু একটি টেক্সট নিব, তারপর সেই মানুষটিকে পরিচয় করিয়ে দেব আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশে। কে বলে যে ভালোবাসার বাংলাদেশ শুধু কষ্টের কথা বলে? কে বলে যে ভালোবাসার বাংলাদেশে শুধু দীর্ঘ নিঃশ্বাসের কালচার হয়? কে বলে যে ভালোবাসার বাংলাদেশের ইথারে করে শুধু কষ্টের কথা মানুষের কাছে পৌঁছে যায়? দেখুন, আমরা কিন্তু সম্ভাবনার কথাই বলি, আমরা কিন্তু পজিটিভ মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করি, আমরা কিন্তু এমন কিছু উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দেখিয়ে দিই যে দেখো উনি পেরেছে, ডেফিনেটলি তুমিও পারবে। মেঘলা দুই একটা টেক্সট কি পড়বি রিলেটেড আর?
এক্স্যাক্টলি, সালমা আছেন কুমিল্লা থেকে, লিখেছেন, গুরু আমি মেয়ে বলে কষ্টে আছি, ইচ্ছেগুলো কি শেষ হয়ে যাবে, প্লিজ কল মি।
110% না, আই গ্যারান্টি ইউ, ইচ্ছায় মানুষকে বাঁচিয়ে রাখে। আমি তো ইচ্ছার জোরে এতদূর পর্যন্ত এসেছি, আমার মতো ভ্যাগাবন্ড যদি পারে তো সালমা তুমি না কেন, অবশ্যই তুমি পারবে। আমরা হাত ধরাধরি করে জীবনের স্বল্পতম জায়গা, সফলতম জায়গা আমরা স্পর্শ করতে চাই। আমরা সফল হতে চাই, মানসিকভাবে প্রশান্তিতে থাকতে চাই, মানুষ হিসেবে ভালো হতে চাই। সারপ্রাইজ প্যাকেজ উন্মোচন করার সময় হয়ে আসলো মেঘনাথ, তোর হাতে আছে লাস্ট একটি টেক্সট পড়ার।
ওকে, ছেলেটিও লিখেছে জুয়েল জি, অনেক কষ্টে আছে উনি, এবং আছেন আমাদের সাথে সুদীপ্ত উনি। আচ্ছা, ছেলেরা বেশি টেক্সট করছে কেন, মানে কষ্টে আছে এটা জানিয়ে। আবার বরিশাল থেকে আরেকজন বন্ধু আছেন কবুল, ওকে, লিখেছেন যে গুরু আমি অনেক কষ্টে আছি, খুবই কষ্টে আছি।
আচ্ছা, এই কষ্টের দূর করার জন্য যে মানসিক প্রণোদনা প্রয়োজন, এই কষ্ট থেকে বের হয়ে আসার জন্য যে মানসিক শারীরিক সক্ষমতা প্রয়োজন এবং কোয়ালিটির প্রয়োজন, সেই কাজগুলো নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছে একজন মানুষ, তার সাথে আমি পরিচয় করিয়ে দেব। ইটস এ ভেরি স্মল প্যাকেজ, বাট যদি এটা তুই ইনার সেন্সটাকে, লাস্ট ফোন কল একটা নিবি, ওকে, লাস্ট ফোন কল। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, জি কি, জি কি কষ্ট আপনার? সব কষ্ট দূর করিবার মহা ঔষধ এখানে আছে, কি কষ্ট আপনার বলেন। লাইনটা ডট ড্রপ করেছে। এনিওয়ে, আমরা আনুষ্ঠানিকভাবে সেই মানুষটিকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার নকশি কথার রিলেটেড একটা রূপকথার গল্পের দিকে আমার দৃষ্টি নিবন্ধিত হলো, কারণ যে গল্পে কোনো এক ব্যক্তির দাদার কথা বলা হচ্ছে, ঠিক সেই রকম সুশ্রমণ্ডিত কোন একজন মানুষ নকশি কথা গায়ে বড় আদরে ভালোবাসায় জড়িয়ে নিয়ে শীতের কোনো একটা সকালে চায়ের কাপে চুমুক দিচ্ছে। এটি খুব চিরন্তন একটি দৃশ্য বাংলার বিভিন্ন আনাচে কানাচে দেখা যেতেই পারে, এবং সেই নকশি কথা শুধুমাত্রই কিন্তু ওই মানুষটির জন্য একটা কথা হয়ে থাকলেও, যে মানুষটিকে ঘিরে নকশি কথার প্রসঙ্গটি এসেছে সে মানুষটির জন্য কিন্তু একটি রূপকথার গল্প, এবং এই নকশি কথার সাথেই কিন্তু তার অনেক কিছু জড়িয়ে আছে। যে মানুষটি খুব চমৎকার ভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে তার শিক্ষা জীবন শেষ করেছেন, 8-10টি মেয়ের মতো তিনিও চিন্তা করেছিলেন যে জীবনটাকে এত গিনিপিক এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে নিয়ে যে লাভ নেই, আমি আমার মতো করে একটা ছাপোষা চাকরি করে বাকি জীবনটা হয়তো পার করে দিব। কিন্তু কিছু মানুষ আসে সবসময় পরিস্থিতিকে চ্যালেঞ্জ করবার জন্য, স্রোতের বিপরীতে সাঁতার কাটবার জন্য, তাই বারবার কিন্তু সেই মানুষটিকে রূপকথার মতোই নকশি কথা বারবার কিন্তু হাতছানি দেয়। চাকরি তো হচ্ছে, একটার পর একটা চাকরির ব্যবস্থা তো হচ্ছে, কিন্তু স্বপ্নের যে সুর সে বেঁধেছে সেই ছোটবেলায়, সে সুর যেন কোনোভাবে ঠিকভাবে বেজে উঠছে না, তাই বিভিন্নভাবে সমস্ত চাকরি বাকরিকে পেছনে ফেলে দিয়ে নিজের স্বপ্নের দিকে তিনি চলা শুরু করলেন, এবং ফাইনালি নিজের উদ্যোগে তৈরি করলেন তার সেই নকশি কথার স্বপ্ন। এবং নকশি কথার যে ইনস্টিটিউশনটা আজকে, সত্যি তার ব্যাপ্তি দারুণভাবে চারিদিকে প্রসারিত হয়েছে, এবং সেই নকশি কথার মাধ্যমে একজন পরিচালক বা প্রশিক্ষক হিসাবে জেসমিন সুরুজ জুই আজকে দারুণভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। জেসমিন সুরুজ জুইয়ের আমরা সাধারণত গেস্টের বর্ণনা দিই তার বাহ্যিক রূপের, আজকে বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই, দূরপাঠের বিশেষজ্ঞ হিসেবে তাকে আপনারা প্রায়শই দেখে থাকেন দেশ টিভির পর্দায়। সো জেসমিন সুরুজ জুই, সেই মানুষটি আজকে আমাদের সামনে উপস্থিত। তার যদি পোর্টফোলিওর কথা বলতে বলি, ডাইভার্সিফাইড তার পোর্টফোলিও, কখনো দেখছি তার প্রেজেন্টেশনে কোন একটি জায়গাতে 2012 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করছেন, কখনো দেখছি তিনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়া বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। অ্যাটলিস্ট আমি যতদূর জানি 300+ প্রোডাক্ট পোর্টফোলিও, যেগুলো বিষয়ে তিনি নিরবিচ্ছিন্নভাবে সবাইকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন, এবং তার জীবনের একমাত্রই উদ্দেশ্য, একমাত্রই প্ল্যান, একমাত্রই স্বপ্ন, কিভাবে নারী উদ্যোক্তা বা মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরি করা যায়, মানুষকে স্বাবলম্বী, স্পেশালি নারীদেরকে, এবং পক্ষান্তরে মানুষকে স্বাবলম্বী করা যায়, যারা মানসিকভাবে শারীরিকভাবে পিছিয়ে পড়ছে সেই মানুষগুলোকে কিভাবে স্বপ্ন দেখানো যায়, সেই মানুষগুলোকে নিজের পায়ে দাঁড় করাতে কিভাবে সাহায্য করা যায়। অনেক গর্বের সাথে, অনেক ভালো লাগার সাথে, শুধুই কষ্টের কথা এখানে বলে মানুষ, অনেকেই বলে এরকম ভালোবাসার বাংলাদেশে, তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, আমাদের যারা ক্রিটিক্স তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে জেসমিন সুরুজ্জুই, যাতে আপনি এসে আমাদেরকে দেখিয়ে দেন, সবাইকে দেখিয়ে দেন যে ভালোবাসার বাংলাদেশ শুধুই পিছিয়ে পড়া কষ্টের কথা বলে না, সম্ভাবনার মনের কথাও বলে, যেখানে আপনার মতো মানুষগুলো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। অনেক ভালোবাসার সাথে, অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের হট সিটি। তা কেমন অনুভব করছেন ভালোবাসার বাংলাদেশে এসে, ভালোবাসা প্রবণ লক্ষ মানুষের সাথে একসাথে কানেক্টেড হতে পেরে?
অনেক ধন্যবাদ, এবং নিজেকে এই মুহূর্তে অনেক ভাগ্যবতী মনে করছি, কারণ আমি আপনার সাথে সাথে সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি। আর এমনিতেও আমি যেহেতু কাজ করি বিভিন্ন মাধ্যমে, তো এমনিতেও অনেকের সাথেই আমার পরিচয়, তবে আজকে আমি হয়তো নিজেকে আরো ভালো করে সবার সামনে তুলে ধরতে পারবো, এটা আমার বিশ্বাস।
এবং আমাদেরও বিশ্বাস এটাই, কারণ আমাদের বিশ্বাস স্থাপন করার জন্য কিন্তু আপনাকে বারবার বলে কয়ে নিয়ে আসা, যাতে করে যে মানুষগুলো বলে যে শুধুই পিছিয়ে পড়ার কথা কেন আমরা বলি, কেন পজিটিভিটির কথা বলি না, কেন মানুষের সম্ভাবনার কথা বলি না, সেই কারণেই জুই আপনাকে আমাদের ভালোবাসা বাংলাদেশ আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা। আপনি তো অনেক মানুষকে, অনেক স্পেশালি মেয়েদেরকে নারীর ক্ষমতায়নের জন্য, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বহু মেয়েকে আপনি এই প্রশিক্ষণের ভেতর দিয়ে নিয়ে গেছেন। স্পেশালি আপনার যদি মোটা দেগা আইটেমগুলো বলা যায়, সেক্ষেত্রে পার্লার, সেলাই ও কাটিং, রান্না শেখা, হস্তশিল্প, কার্ভিং, শীতে সবজি সালাদ দিয়ে টেবিল সাজানো, বুটিক হাউস, হস্তশিল্প দেশি বিদেশি, এই ধরনের মোটা দাগে কাজ, যার মধ্যে 300+ আইটেমের সাথে আপনি তাদেরকে এক্সপার্টিস তাদের মধ্যে তৈরি করে তুলছেন, যেটির মূল্য অবশ্যই অবশ্যই অনেক। আপনি তো মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যাগিন সনটা, আমার এই মুহূর্তে নকশিকাতা যখন শুরু করে মাত্র 50,000 টাকা পুঁজি দিয়ে, তারপর কয়েক দিনের ব্যবধানে আপনি ভালো প্রফিট করতে শুরু করেন, এবং সেই শিক্ষাটাই আপনি নারীদেরকে দিয়ে চলেছেন, একজন নারীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য। কিন্তু আপনার ভেতরের, জুয়ের ভেতরের আসল রংটাকে আমরা আজকে ধরতে চাই। জুই ফুলের রংটা কেমন তা তো জানিস মেঘলা, নাকি জুই ফুল দেখিসনি জীবনে? তোকে তো কনফিউজ দেখাচ্ছে। জুই ফুলের বল,
জুই ফুল
কিরে মেঘলা,
এখন আপুর হাসি দরকার।
আমি এই কথাই, আমি এই কথাই বলতে যাচ্ছিলাম মেঘলা, 1 2 3 গো,
এখন হাসবো,
পারবি? দেখ না তো ধরা খাইছস, তাও যদি পারিস, তোর ধরা খাওয়া হাসি কেমন সেটাও তো জানা দরকার। চলে 1 2 3 গো, ধরা খাওয়া মেশ হাসি, তোর পক্ষে সম্ভব, একই স্কেল একই মাপে, ধরা খাওয়া হাসির মধ্যেও কোনো পার্থক্য দেখলাম না। বাট জুই ফুলের কালার জানিস না মেঘলা?
Exactly, white color.
White, মেঘলা?
White.
যে জুই ফুল দিয়ে পুজো দেয়?
White. হ্যাঁ, of course, white.
Is it white, জুই?
Yes.
ও, ঠিকই বলছিস। আমার মনে কনফিউশন ছিল। Okay, one more time, মেঘলা. Thank you. আমরা চলে যাচ্ছি জুয়ের কাছে, এবং জুয়ের কাছ থেকে আমরা একটু জানবো অ্যাকচুয়াল ফুলের রংটা যেটা কেমন, সেটা তো সবাই দেখে, স্পেশালি দূরপাঠে দেশ টিভির পর্দাতে আপনাকে তো ফ্রিকুয়েন্টলি দেখে, বাট আমরা জুয়ের ভেতরের অ্যাকচুয়াল যে কালার সেটাই আজকে ভালোবাসার বাংলাদেশ আমরা ধরবার চেষ্টা করব। কেমন ছিল জুয়ের জীবন? সবসময় কি এরকম সাদামাটা, এরকম সাকসেসে ভরা তা তো না, নিঃসন্দেহে একটা স্ট্রাগল
ছিল। অবশ্যই না, অনেক
আমরা বিগিনিং থেকে শুনতে চাই,
অনেক স্ট্রাগল থেকেই আসলে এই পর্যন্ত আসা। তো প্রথমে আমি বলি যে কি স্বপ্ন নিয়ে আমি বেড়ে উঠেছি। তো আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তো উনি, আমরা 3 ভাই 2 বোন, তো উনি সবসময় ভাবতেন যে আমি আমার বাচ্চাকে যেটা দিব সেটা হচ্ছে শিক্ষায় শিক্ষিত করব। তো আমি যে এলাকায় থাকতাম, আমরা জুরাইনে ছিলাম বা এখনো আছি, আমাদের নিজেদের বাড়ি, তো এখানে একটা প্রবণতা ছিল যে সবাই বিদেশে চলে যেত। তখন এমন একটা হিরিক ছিল যে সবাই বিদেশে যেত। আমার মা বলছে না, আমি প্রত্যেকটা মানুষকে, মানে আমার বিশেষ করে ছেলে মেয়েকে আমি শিক্ষিত করতে চাই। আমরা লেখাপড়া শুরু করলাম, এবং বাবা গণপূর্ত মন্ত্রণালয়ে ছিলেন অ্যাকাউন্টস অফিসার হিসাবে, কিন্তু এতটা সৎ আমি দেখেছি তাকে যে উনি বলতেন যে এটাই হচ্ছে আমার আসল হাতিয়ার, যে আমার বাচ্চারা মানুষের মতো মানুষ হবে। এবং মাকে বলতেন যে আমার মেয়ে যেদিন রেয়াজ করবে না, গান গাবে না, কলেজে যাবে না,
তো গানে মনে পড়লো। নানা তো আপনার খুব প্রতিষ্ঠিত একজন সঙ্গীতজ্ঞ বলবো, শুধুই গায়ক না সঙ্গীতজ্ঞ।
জি, মফিজুল ইসলামের নাতনি আমি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি গান শিখিয়েছেন। বর্তমানের ফেরদুসারা থেকে শুরু করে মাহমুদুর নবী থেকে শুরু করে অনেক নাম করা শিল্পীরা তার কাছে গান শিখেছেন, এবং আমি খুব গর্ববোধ করি যে আমি তার নাতনি।
ঘরানাটা ছিলই বরাবরই।
জি, এবং আমরা যখন তার কাছে গান শিখেছি তখন উনি বলতেন যে তোমরা বাংলা খেয়াল গাবা, বাংলা খেয়াল গাবা,
এটা আমরা হিন্দিতে বেশি
অভ্যস্ত। হ্যাঁ, তো এরকম করে আমরা তার কাছে গান শিখেছি। তো আমার বাবা বলতেন যে যদি ওরা রিয়াজ না করে, কলেজে না যায়, ওদের খাবার বন্ধ করে দিবা। মানে এমন একটা পরিবেশ থেকে আমরা মানুষ হয়েছি। কিন্তু আস্তে আস্তে আমি ভাবতে লাগলাম যে শুধু লেখাপড়া করলেই হবে না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমার নানা বাড়িতে যে আমি একটা পরিবেশ দেখেছি গানের, তো ভিতরে ছোটবেলার থেকেই কালচারাল একটা মাইন্ড চলে এসেছে যে আমি কিভাবে নানার পরিচয় না নিজের পরিচয়ে দাঁড়াবো। এমন একটা দিন আসবে বলবে যে মফিজুল ইসলাম জুয়েন নানা, আমি তার নাতনি না বলে বলবে যে জুয়েন নানা মফিজুল ইসলাম। মানে এরকম আমার ছোটবেলার থেকে ইচ্ছা যে কি হব কি হব, কিন্তু আমার কোনোদিনও ডাক্তার হইতে ইচ্ছা হয় নাই, কখনো ইঞ্জিনিয়ার হইতে ইচ্ছা হয় নাই। আমার হচ্ছে এমন একটা কিছু করব যাতে আমার পাশাপাশি আর দশটা মেয়ের কাজে লাগতে পারি। এই হিসাবেই আমার কিন্তু নকশিকা থাকে প্রতিষ্ঠা করা। তবে আর আরেকটা জিনিস গুরু, যেটা হচ্ছে নকশিকাথা কিন্তু একা তৈরি করা যায় না, আট দশ জন মেয়ে মিলে এবং তারা যখন নকশিকাথা সেলাই করে, দশ বারো জন মেয়ের দুঃখের কথা কিন্তু সেইখানে বলে। এবং প্রথম যুগে যখন নকশিকাথা তৈরি হতো, আমাদের নারীদের বাবার বাড়িতে নায়ক যেতে দিত না, তারা উঠানে বসে বসে বছরের পর বছর একটা নকশিকাথা সেলাই করত আর তাকিয়ে থাকত কখন এই খালপার দিয়ে আমার ভাই যাবে
হাটবার দিন, ইনফরমেশন দিতে পারবে,
হ্যাঁ আমার বাবা যাবে হাটবার দিন। তো এই জিনিসগুলি আমাকে খুব
নকশিকাথা, তো তাহলে যে শুধু নকশিকাথা না, এর সাথে তো
অনেক মেয়ের কান্না, অনেক মেয়ের চোখের জল, অনেক মেয়ের স্ট্রাগল, অনেক মেয়ের বাড়ি না ফেরা, ভাইকে না দেখা, অনেক কিছুর মানে বিনিময়ে একটা নকশিকাথা।
আপনি তো অনেক ভালো করে কথা বলেন জি,
থ্যাংক ইউ,
খুবই সুন্দর কথা।
না, আমি আমাদের লোম খাড়া হয়ে গেছে, আমার মতো কথা আল্লাহর মানুষের লোম খাড়া হয়েছে, মানে বুঝতেছিস না অবস্থা
সেটাই,
যারা কথা বেঁচে চলে। খুব ভালোভাবে কথা বলেন আপনি, মন ভরে গেল। নকশিকাথাকে এত চমৎকার ভাবে উপস্থাপন বহুদিন মনে হয় কেউ করেনি, রাইট? নকশিকাথা শুধুই নকশিকাথা না, যে কথাটা আমি তখন বলবার চেষ্টা করছিলাম মিলাতে পারিনি, দারুণ ভাবে মিলিয়ে দিলেন যে কোনো একজন দাদার পরনে নকশিকাথা উনি গায়ে দিয়ে আছেন আর শীতের সকালে বসে হয়তো চা খাচ্ছেন, ওটা তার জন্য হয়তো শীত নিবারণের একটি বস্ত্র মাত্র, বাট ইন আদার সেন্স নকশিকাথার বর্ণনা যিনি দিলেন, যেখানে অনেক মানুষের চাপা কান্নার চাপা কষ্ট লুকিয়ে আছে, নায়রে যেতে দেওয়া হয়নি, হাটবারের জন্য তাকিয়ে থাকা, বাবা এবং ভাইটি কখন যাবে, তার কাছে মায়ের খোঁজটা নিবে বা তার কোন ইনফরমেশন পৌঁছে দিবে, দারুণ হয় বললেন। তারপর
তো সেই ইয়া থেকেই আমার নকশিকাথা তৈরি করা, যে আমি আমার কান্না না পাশাপাশি ওদের কান্না নিয়ে আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব যেখানে সব মেয়ে আমার কাছে তাদের মনের কথা বলবে, তারা স্বাবলম্বী হবে। আর আমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি, তখন আমার মনে হইল যে আমি একটু চাকরি করে দেখি। আর আমি যে কাজগুলি করছি এটা কিন্তু সবার মেনে নেওয়া সম্ভব না, বিশেষ করে বাসায় বললো তোমার এত ব্রাইট ফিউচার, তুমি এত ভালো রেজাল্ট করো, এত ভালো গান গাও, তুমি হয় গানটাকে বেছে নাও অথবা একটা চাকরি করো। তো আমার মনে হইল যে না, আমি নিজে কিছু করব। আমি তারপরও ফ্যামিলিকে খুশি করার জন্য, ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক, আমি একটা এনজিওতে জব নিলাম। সেখানে গিয়ে দেখলাম যে সবাই না ঋণ নিচ্ছে, বাট ঋণের টাকাটা কোথায় খরচ করবে সেটা সে জানে না। তার মানে তার কি দরকার, তার দরকার কারিগরি শিক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করা। সে যদি কিছু জানতো এই টাকাটা সে প্রপার ওয়েতে খরচ করতে পারত। তখনই আমার মাথায় আসলো যে এই মেয়েদেরকে আসল শিক্ষায় শিক্ষিত করতে হবে। তখনই আমি শুরু করলাম যে হয় এদের ব্লক বাটিক শিখতে হবে, নাইলে পার্লার শিখতে হবে, নাইলে একটা মানে আপনার ফ্যাশন ডিজাইন শিখতে হবে, কিছু না কিছু শিখে ওই টাকাটা এনে এখানে খরচ করতে হবে। এইভাবেই আমার কাজগুলি করা।
বাট এখানে একটা ছোট্ট অবজারভেশন আছে মেঘলা, যেটা আমি বহির্বিশ্বে গিয়ে বা পড়ালেখা করে বুঝতে পেরেছি, সবাই তার দেশজ যে বিভিন্ন রকমের ও রিচ কালচার গুলো থাকে সেগুলোকে পেট্রোনাইজ করেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, আর আমরা নিজেদের কালচারের মধ্যে যে জিনিসগুলোকে আছে সেগুলোকে ওভারল্যাপ করে বহির্বিশ্বে কি হচ্ছে সেগুলোকে কপি পেস্ট করে বিজনেস করার চেষ্টা করি। আপনি বা আপনার মতো দু চারজন মানুষ আছে যারা আবার চিন্তা করে যে না সেটি না, বরং আমার দেশজ সংস্কৃতির মধ্যে যে জিনিসটাকে আছে সেটাকে কিভাবে পেট্রোনাইজ করে বিজনেসে নিয়ে আসা যায়, লাইক নকশিকাথা। সেখানে শুধুই মাত্র নকশিকাথা কিন্তু একটি বস্ত্র না, নকশিকাথা হচ্ছে একটা বড় ইমোশন। প্রত্যেকটা ফোড়ের মধ্যেই কোন না কোন মেয়ের হাসি কান্না বা ভালো লাগার কোন গল্প মিশে আছে। সো এই যে জিনিসটাকে ক্যাপিটালাইজ করতে পারা, এটা কিন্তু দারুণ একটা ফিলোসফি মেঘলা, ইটস এ চমৎকার দর্শন। আপনি তুই কি জায়গা মতো ধরতে পারছিস ব্যাপারটা? এটাই বাঙালি না, এটাই বাঙালিয়ানা বলি না, দিস ইজ কল্ড বাঙালিয়ানা, এটাই বাংলাদেশিত্ব, এটাই বাঙালি। বিজনেসও করবি তুই, বাট সেই জায়গাতে ইনক্যাশ করবি, তোর বাঙালিয়ানা কি? তোর বাঙালিয়ানা হচ্ছে ওই ফোর্ড, যে ফোর্ডের মধ্যে লুকিয়ে আছে ওই শেফালি গল্পটা করেছিল তার প্রথম সন্তান হওয়ার সেই গল্পটা, অথবা তার বাবা মায়ের কোন একটি স্মৃতি। এবং ফিউশনের নামে আরেকটা ব্যাপার বলেই আপনার কাছে চলে যাব, ফিউশনের নামে যে বাটপারি বলবো যেটা চলতেছে এই বাঙালিয়ানাগুলোকে ধ্বংস করার পায়তারা, প্রত্যেকটা জিনিসে ফিউশন ফিউশন ফিউশন। যতটুকু আমাদের এই রিচ কালচার গুলো ছিল তার সাথে ফিউশনকে ইনভলভ করে দিয়ে আমাদের এই কালচার গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আপনাদের মতো কিছু মানুষ আছে যারা ধারক বাহক হিসাবে এগুলোকে লালন করছে, আমি এটা এটা খুব জরুরি, যেমন বর্ণনা নকশিকাথার দিয়েছেন। জি, ওভার টু ইউ জুই। মনে হচ্ছে অনেক কিছু শোনার বাকি, আর দুই তিনটা প্রোগ্রাম একসাথে করা উচিত ছিল আজ আজ। সরি জুই, আমি তো পুরো ডেডিকেটেড একটা প্রোগ্রাম আপনাকে নিয়ে করতে আসা ছিল আমার, বাট ওই যে বললাম যে কষ্টের লোকেরই সুযোগ হয়ে যায় ভালোবাসার বাংলাদেশ, কি কিছু করার নাই অ্যাকচুয়ালি। জি, ওভার টু ইউ। আপনি বলছিলেন দেন কিভাবে ইনভলভ হওয়া, সেটা আপনি বলছিলেন ইসের সাথে।
তো এভাবেই আমি চিন্তা করলাম যে আমার ব্লগ বাটিক এটা নিয়ে করা, তাইলে হয়তো ওরা নিজেরা কিছু করতে পারবে। তো আমি অনেক মেয়ের গল্প জানি, আমার কাছে একটা মেয়ে আসলো যে ম্যাম আমি একটু কাজ শিখতে চাই। তো আমি বললাম হ্যাঁ শিখো। তো আমাদের তো সবাইকে ফ্রি দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো বললো যে ম্যাম আমি আপনাকে আপনার যে মূল্য তালিকা তার অর্ধেক দিব। তার একটা অনেক বড় কারণ হচ্ছে ম্যাম আপনি কি আমার সাথে একটু ভিতরে যাবেন, আমার কেমন কেমন জানি একটু লাগলো। তো বললো ম্যাম একটু ভিতরে চলেন না। আমি ওর সাথে ভিতরে গেলাম, তো ওর বোরখা পরা ছিল, আমাকে ওর বোরখাটা খুলে দেখালো, ওর এক সাইড পুরা পোড়া, ওকে পুড়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, ও বাঁচতই না হয়তো। আবার সে উঠে এসেছে আমার কাছে যে ম্যাম আমি এই শরীর নিয়েই কাজ শুরু করতে চাই, আমি আস্তে আস্তে আপনার সাথে কাজ করব, যতদূর পারি আমি আপনার সাথে যাব। আমি আরো অনুপ্রাণিত হলাম যে আমাকে আরো ভালো করে কাজ করতে হবে। ও যদি পারে হ্যাঁ, তাহলে ওকে কেন আমি হাত ধরে সামনে নিয়ে যাব না। আর ফাঁকে আরেকটা কথা বলতে চাই, আমার বিবাহিত জীবন, আমার দুই বাচ্চা, আমার যখন প্রথম বাবু হয়, আমার হাজবেন্ড, আমার যিনি বন্ধু আজকে আমার সাথে এসেছেন, আমার দুই বাচ্চাও আমার সাথে এসেছেন, আমার সাহেব, সে শুধু আমার সাহেব না, আমি বলবো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো, বিশেষ করে আপনার অনুষ্ঠানে আমাদের ভালোবাসা বাংলাদেশ এসে বলে আমি মরতে চাই, আমার হাজবেন্ডের সাথে বনে না, এটা না সেটা না। আমরা দুই পরিবেশ থেকে দুইটা মানুষ গুরু একসাথে হই, তাই না? একজন আরেক পরিবেশ থেকে, আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি, একজন আরেকজনকে সম্মান করি, তাহলে কিন্তু কাজগুলি অত বেশি কঠিন হয় না। আমাকে যেদিন ওটিতে নিয়ে যাওয়া হলো গুরু, আমাকে যখন অ্যানেস্থেশিয়া দিল, একদম সায়ার অব গড গুরু, আজকে আমি বলছি গভীর রাতে, আমি দেখলাম কি আমি নকশিকাথার ফোরের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি। এক একটা ফোর, আমাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে আমি তো অর্ধেক সেন্স অর্ধেক হচ্ছে আমি অজ্ঞান, আমি দেখতেছি যে আমি নকশিকাথার ভিতর দিয়ে ঘুরছি। এটা আমার জীবনে একটা,
আপনার অবচেতন মনে নকশিকাথাই আছে,
মানে আমি ঘুমিয়েও নকশি কাঁথা, জেগেও নকশি কাঁথা, হ্যাঁ, এবং আমি দেখতেছি কি আমার ছেলেকে চোরে নিয়ে যাচ্ছে, ডাক্তার কে ভাবতেছি উনি একজন চোর, বলছে আমার ডাক্তার আমার ছেলেকে চোরে নিয়ে যাচ্ছে, আমার সাহেব বলছে না চোরে নিয়ে যাচ্ছে না উনি একজন ডাক্তার, কিন্তু আমি দেখতেছি যে আমার হ্যাঁ নকশি কাঁথার ভিতর দিয়েই তো যাচ্ছে, তুমি ওকে ধরো আমার ছেলেকে ধরো, তো এরকম একটা পজিশনে। তো মেয়েটাকে দেখলাম যে সে তার সারা শরীরটা গুরু অর্ধেক পোড়া, তারপরে সে আমার এখান থেকে কাজ শিখে নিজে একটা পার্লার খুলেছে, এবং আপনি যদি যান, এবং এখন সে একটা চাকমা উপজাতি মেয়ে রেখেছে, এমন দিন নাই যে তার 3-4 হাজার টাকা থেকে, মানে ঈদের মধ্যে তো 30-40 হাজার টাকা, আমাকে ফোন করে ম্যাম এই ঈদে আমি 30 হাজার টাকা কামিয়েছি, এই ঈদে আমি 40 হাজার টাকা কামিয়েছি, তো এগুলি হচ্ছে আমার বিশাল সাকসেস।
ভালো আছে,
হ্যাঁ, এবং অটিস্টিক বেবি আমি আজকে আপনার সামনেও কয়েকটা নিয়ে আসছি, দেখেন এরকম
অনেকগুলো ছবি আমার কাছে,
অনেক বাচ্চা আমরা কাজ করি এদেরকে নিয়ে, এদের মাদেরকে নিয়ে গুরু, তো এদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, যারা আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলে আমি ভালো নেই আমি মরতে চাই, আমি তাদেরকে বলতে চাই কি করেছো এই দেশের জন্য, কি করেছো এই দেশের মানুষের জন্য, কি করেছো নিজের মার জন্য, কেন মরতে চাও?
আমি তো অনেক সময় অনেক রকমের কিছু তথ্য দিতে পারি না, আমি আপনাকে তো উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি, যদি এরকম ধরনের যারা আসে সরাসরি আপনার পথ তো তাদেরকে দেখিয়ে দিতে পারি, আমি সরাসরি নকশি কাঁথায় তো পাঠিয়ে দিতে পারি।
হ্যাঁ অবশ্যই গুরু, অবশ্যই,
এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার হবে তাহলে।
কেন মরতে চাই গুরু, যে মা এই দুনিয়াতে নিয়ে আসছে তার জন্য কি করছে,
সামান্য কত কত বাচ্চা বিভিন্ন বয়সের, এই অটিস্টিক বেবি বিভিন্ন বয়সের, এদেরকে সাথে নিয়ে
তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, নকশি কাঁথার পাশে দাঁড়ায়, তারা যদি নিজের জীবনটাকে এভাবে নষ্ট না করে, হয়তো কোনো অল্প বয়সের একটা ছেলে অল্প বয়সের মেয়ের জন্য কান্না করে, বা একটা মেয়ে ছেলের জন্য কান্না করে, তাদের এই লাইফটা গড়ার লাইফ।
আপনার ব্যক্তি জীবন সম্বন্ধে একটু,
আমার ব্যক্তি জীবন সম্পর্কে,
কিভাবে শুরু করলেন, কিভাবে উঠে আসলেন, এ পর্যন্ত আপনার পথ চলাটা একটু শুনি।
আমার পথ চলা হচ্ছে, আমি আমার বাবার সাথে, বাবা একজন সরকারি কর্মকর্তা, ওনার সাথে আমি ছিলাম বেতাগী উপজেলায়, ওখান থেকে আমি ম্যাট্রিক পাস করে ঢাকায় চলে আসি, ঢাকায় আমি ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি এমএ পাস করি, তারপরে আমি হচ্ছে আমার স্বপ্নের জগতে প্রবেশ করি, আমি একটা এনজিওতে জব নিই, সেখান থেকেই আমি আবার ব্যাক করে আমার বিজনেসে, আমি রিজাইন দিয়ে বিজনেসে চলে আসি, মানে আমি চাই নিজে কিছু করার জন্য, তো আমি আমার প্রতিষ্ঠান গড়ে তুলি, কিন্তু এটা সহজ ছিল না, মাত্র 50,000 টাকা নিয়ে ঢাকার মতো জায়গায় বাসা ভাড়া নিয়ে টিকে থাকা, এটা খুব একটা সহজ ছিল না, তারপরে আমার বিয়ে, আমার হাজবেন্ড এসে আমার হাত ধরে, এবং আমাদের দুজনকেও আলাদা করার জন্য অনেক কিছু হয়, অনেক ষড়যন্ত্র হয়, অনেক কিছু হয়, পারিবারিক চাপ আসে, এটা সেটা সব কিছু পিছনে ফেলে দিয়েই কিন্তু আমরা, আমি ছিনিয়ে নিই 2012 জাতীয় যুব পুরস্কার মেধা তালিকায় সারা বাংলাদেশে প্রথম, আমি ছিনিয়ে নিই রান্নার অ্যাওয়ার্ড, আমি ছিনিয়ে নিই সঙ্গীতের অ্যাওয়ার্ড, আমি ছিনিয়ে নিই পিডিলাইট ইন্ডাস্ট্রিজ থেকে বেস্ট অ্যাওয়ার্ড পারফরমেন্স, তো এরকমভাবে আমি প্রত্যেকটা সেক্টরে অসংখ্য অসংখ্য পুরস্কারের, অসংখ্য, আমার নামে ইংরেজিতে আমার পুরা লাইফটাকে দি হাঙ্গার প্রজেক্ট, তারা পুরা লাইফটাকে আমাকে ইংরেজিতে অনুবাদ করে বিশ্বে ছড়িয়ে দেন, এবং আপনার সামনে নারীর কথা একটা বই আছে, এখানেও আমার পুরা,
আমি দেখলাম আপনার ডিটেইলিংটা ওখানে আছে,
আমি আমার
বায়োপিক বিভিন্ন ভাবে কিন্তু উপস্থাপিত হয়েছে বিভিন্ন জায়গায় দেখলাম,
জি
জি, নকশি কাঁথা এবং জীবনের রঙিন ফোর,
রঙিন ফোর
লিখেছেন সরস্বতী রানীপাল,
জি, তো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গুরু আমি চেষ্টা করেছি ওভারকাম করার জন্য, তবে অনেক কষ্টের ভিতর দিয়ে, অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে, আমার স্ট্রাগল আমার কষ্ট আবার একটু অন্যরকম, যেমন আমরা যখন ব্যবসায় নামি সবাই কিন্তু এটাকে ভালো চোখে দেখে না, কিছুদিনের মধ্যেই হয়তো আমি কারো শত্রু হয়ে যাই, সে চায় আমাকে ওভারকাম করতে, হয়তো দেখা গেল সে আমার মাস্তান লাগিয়ে দিয়েছে, অথবা আমি যে ভাষাটায় ভাড়া থাকি দেখা গেল যে সেটা থেকে আমাকে উচ্ছেদ করার জন্য, যেমন আমি গত 13 সালের একটা ঘটনা বলতে পারি, 100টা ছেলে আসছে আমাকে মেরে ফেলার জন্য, আমার অপরাধ আমি যেন 1 মাসের মধ্যে আমার হাউসটা ছেড়ে দিই, বুটিক সেন্টারটা, তাহলে সেখানে তারা একটা স্কুল খুলবে, এবং আমার স্বামী আমি এই দুইটা মানুষ মিলেই এই টোটাল জিনিসটাকে ট্যাকেল দিয়েছি, এবং এই এই ধরনের রূপ মানে এখনো আমি যদি দরজায় কোনো আওয়াজ পাই তো আমি ভয় পেয়ে যাই। আমাকে আজকের মধ্যে তোমাকে বাসা ছাড়তে হবে, তা না হলে তোমাকে তোমার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হবে। তারপর আমি জুই থামি নাই আমার নকশি কথা, আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। একবারের জন্য বলবো না যে আমি মরতে চাই। আমি যদি মরে যাই তাহলে অনেক নারীর স্বপ্ন এখানে শেষ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস।
এরকম কতজন নারীর সাথে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নকশিকাতার মাধ্যমে কানেক্টেড?
আমি এই পর্যন্ত 30-40 হাজার নারীকে ট্রেনিং দিয়েছি।
বলেন কি,
মাই গড!
এবং প্রত্যেকের প্রোফাইল ছবি আমার কাছে, আমার নকশিকাতার ফাইলে আছে। এবং আমি আজকে থেকে না, আমি 89 থেকে যখন মেট্রিক পরীক্ষা দিই তখন থেকে আমি কাজ শেখানো শুরু করি। এবং এর মধ্যে হয়তো 1000 মহিলা সরাসরি ব্যবসার সাথে জড়িত এবং এত ভালো ব্যবসা করে যে তারা এখন হয়তো আমেরিকা, এবং তারা ভালো ভালো ব্যবসা করতেছে। ইটালি থেকে ফোন আসে, ম্যাম আমি এই রেসিপিটা তৈরি করব, এর সাথে কি দিব, আমি মিষ্টি বানাবো আমার মিষ্টিটা ফুলছে না, হ্যাঁ, বা ম্যাম আমি হোটেল ম্যানেজমেন্টে এই কাজটা করতে চাই। তো এভাবে শুধু একটা জিনিস না, হাজার হাজার জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। আমরা অটিস্টিক বাচ্চাদের জন্য, যারা নিজেরা কিছু করতে পারে না, তাদের জন্য আমরা খেলনা দিয়ে ফেলনা তৈরি করি। আপনি টিস্যু পেপারটা ফেলে দিলেন, সেটা দিয়ে আমার একটা শোপিস তৈরি হবে।
না, আমার যেটা ফেলনা আপনার সেটা খেলনা,
আমার সেটা খেলনা। আপনি ঝাড়ু দিয়ে ফেলে দিবেন, আমার ঝাড়ু দিয়ে ঝাড়বাহার। আপনার যেটা ফেলনা আমার সেটা খেলনা, এবং আমার সেটা রিসাইকেলিং, আমি আবার নতুন করে এটাকে তৈরি করব। এই হচ্ছে আমার কাজ। এবং যারা মরতে চায় তাদেরকে বলি, প্লিজ প্লিজ দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এই দেশে যদি আমরা 17 কোটি মানুষ হই গুরু, তাহলে হয়তো দেখা যাবে যে আমরা 1 কোটি বা 2 কোটি রাজনীতির সাথে জড়িত, বাকি যারা আছি আমরা প্রত্যেকে কিন্তু আস্তে 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 করে দেশটাকে গড়ছি। আমার জায়গা থেকে আমি গড়ছি
100%।
তো আমরা প্রত্যেকটা মানুষ যদি এরকম করে গড়ি, এই দেশ পিছনে থাকবে
না। পেছন থেকে যদি কেউ টেনে না ধরে, তাও এই দেশের প্রবৃদ্ধ গ্যারান্টিড 6-7%। মানে এত সম্ভাবনাময়, এত প্রাণশক্তি দেশ এই বাংলাদেশ।
আপনি কোথায় যাবেন, কোন অঞ্চলে যাবেন? আমি গুরু 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ছিলাম জয়পুরহাট। হ্যাঁ, আমি একটা ট্রেনিং করিয়েছি আইসাপার, এখানে BWCCI এর পক্ষ থেকে, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এর টিচার, SME ফাউন্ডেশনের পক্ষ থেকে। সেই ছবিটাও গুরু আপনি
দেখলাম আমি।
হ্যাঁ, তো মানুষের যে কত প্রাণশক্তি, মানুষ যে কত কাজ শিখতে চায়, নিজে স্বাবলম্বী হতে চায়, যে কেন আমি স্বামীর কাছে টাকা চাব, কেন আমি ভাইয়ের কাছে টাকা চাব, কেন আমার সিদ্ধান্ত আমি নিতে পারবো না, কেন একটা বিয়ের সময় আমাকে জিজ্ঞেস করা হবে না তোমার মেয়েকে তুমি কার সাথে বিয়ে দিতে চাও। এই যে নারীর ক্ষমতায়ন, এটা তৈরি করাই হচ্ছে আমার কাজ। আমি কাজ করতে চাই মেয়েদের জন্য, সমাজে তাদের সিদ্ধান্তের যেন দাম হয়, তারা যেন বলতে পারে যে এই কাজটা আমি করতে চাই।
ওকে, আমাকে আবার একটা টাইম চেকের বিরতিতে যেতে হচ্ছে,
কিন্তু আমি একদম মন্ত্রমুগ্ধের মতো আছি, খুব বেশি সময় নিচ্ছি
না। না, একদমই বেশি সময় নিচ্ছি না।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, 6-layer PVC কোটিং গ্লাস ডোর, টেম্পার গ্লাস শেল, ময়েশ্চার ভেজিটেবল কেস আর মাল্টিপল ড্রয়ার খাবারকে রাখে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোড শেডিং এও খাবারকে রাখে তরতাজা। হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভিতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার বন্ধু।
টাইম চেকের ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম ভালোবাসার বাংলাদেশে। বন্ধু আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। মেঘলা আছি, আছেন গুরু হিতেশাম এবং আছেন নারী উদ্যোক্তা জেসমিনা শুরুজ জুই। খুব চমৎকার সুন্দর করে গুছিয়ে কথা বলেন, খুব মিষ্টি তার কথা এবং খুব সুন্দর কাজগুলো, খুব ইন্সপিরেশনাল। আর সমস্ত কি বলবো যে অনেক 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 মেয়ে এসএমএস করছেন, গুরু যেটা কল করেছিলেন উনি যেটা কল করেছিলেন যে মেয়েরা যারা কষ্টে আছে, আমি একটা টেক্সট পড়ছি। রাশি নামের একজন জামালপুর থেকে টেক্সট করেছেন, গুরুকে সালাম জানিয়ে, গুরু আমার জীবন থেকে সব হারিয়ে গেছে, সব স্বপ্ন ভেঙে গেছে, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না।
কেন রাশি? রাশির ফোন নাম্বার কি আছে তোর কাছে?
এসএমএস প্যানেলে, আমাকে একটু সার্চ করে নিতে হবে।
যদি পারিস আমরা ফোন করতে চাই, যদি সে ফোনে যুক্ত হয়, অথবা আমি চাইবো আজকে শুধুই উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলবো আমরা, রাইট? এবং উইল এন্টারটেইন অনলি দ্য উইমেন ফোন উইথ দ্য এক্সপার্ট, ঠিক আছে? আমাদের জুই আমাদের সাথে আছে। ক্যান ইউ ইমাজিন মেঘলা যে কি কোন লেভেল অফ পোর্টফোলিও, তা 30-40,000 পিপল, 30-40,000 মানুষ তার দ্বারা প্রশিক্ষিত হয়েছে, 1/3 তার মধ্যে যারা নিজের উদ্যোগে বিভিন্ন বিজনেস এর সাথে ইনভলভ, বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে তারা তাদের মতো করে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ভাবে তারা বিভিন্ন সমাজকে কন্ট্রিবিউট করছে। তো আমরা বলেই খালাস সেখানে ভালোবাসার বাংলাদেশ থেকে ইনফরমেশন দিয়েই খালাস, কিন্তু কিছু মানুষ কিন্তু হাতে কলমে সে কাজগুলো করে দেখাচ্ছে মেঘলা। এবং একাধারে সেই মানুষটি যেমন রন্ধন শিল্পী, সেই মানুষটি নকশিকাঁথা নিয়ে বিভিন্ন কাজ করছেন, সেই মানুষটি আর্টিস্টিক বেবিদের কাছে নিরবিচ্ছিন্নভাবে তাদের পাশে থেকে তাদেরকে সাহস যুগিয়ে যাচ্ছে, সামনে থেকে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে। শুধু তাই না, যে কথাটা তিনি চমৎকার করে বলছিলেন, আপনার জন্য যেটা ফেলনা সেটা আমার জন্যই কিন্তু খেলনা, আপনি যেটাকে ঝাড়ু বলে ফেলে দিচ্ছেন সেটাই হয়তো তার কাছে ঝাড়বাহার হয়ে প্রস্ফুটিত হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি সত্যি আজকে ব্লেসড বলবো যে এমন একজন আমার ভালোবাসার বাংলাদেশে এসেছে, এবং যে পজিটিভিটির দারুণ এক এক্সাম্পল সেট করেছে আজ ভালোবাসার বাংলাদেশে।
আর রাশি নামের মেয়েটা কিন্তু অনেক টেক্সট করে যাচ্ছেন যে আপুর সাথে কি কোনোভাবে যোগাযোগের সুযোগ আছে কিনা।
সুযোগ তো অবশ্যই আছে, আমরা এখন রাশির সাথে কথা বলতে পারবো কিনা।
তো ওনার জন্য আমি এবং সবার জন্য আমি ফোন নাম্বারটি জানিয়ে দিতে চাই। আমাদের স্টুডিওর নাম্বার হচ্ছে 09611904904, আরো একবার বলছি 09611904904।
বাট ফাইনালি ফ্রম 115, রাইট? সো একটা থেকে দেড়টা পর্যন্ত আমরা যতক্ষণ আছি, it's only dedicated for women. ami asha korbo je shudhu women empowerment ne jehetu kotha hocche, nari uddoktar sharok ekhane uposthit ebong amra chaiboi je tara amader sathe shudhu phone e ashuk, jara ei dhoroner poristhitir bhetor diye jacche ba je kono karone hok amader expert er sathe ajke kotha bolte chaicche.
exactly. ar er majhe ami ektu arektu apnar sathe niye bolte chai, guru apnio bolben asha korchi je amader ei platform e jara aste chan tader jonno sms call ta,
of course তারা অবশ্যই আমাদের কাছে আসুক। এবং তাদের জন্য মেঘলা যে লিঙ্কটা বারবার দিচ্ছে, যে ইনফরমেশন গুলো দিচ্ছে, সেই ইনফরমেশন আমাদের 16260 তারা এসএমএস করুক, অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজ, সেখানে তারা জানাক যে তারা আমাদের এই প্রোগ্রামের সাথে ইনভলভ হতে চায়। আমি এতগুলো কথার মধ্যে যে কথাটা, যে শব্দটি তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, এত মিষ্টি করে কথা তিনি বলেন, তোর জেনে রাখা ভালো, মিষ্টি সুরও কিন্তু তিনি গলাতে ধারণ করেন নানার সার্থক দৈহিত্রা হিসেবে, তাই বলে নাকি?
হ্যাঁ,
বানিয়ে ফেললাম নাকি আসলে ব্যাপারটা এরকমই, সার্থক দৈহিত্রা হিসাবে তিনি কিন্তু সেটি ক্যারি ফরওয়ার্ড করেন। এই ফাঁকে আমি অনুরোধ জানাবো মিস্টার সুরুজ মিয়াকে আমার ভালোবাসার বাংলাদেশের অনবোর্ড করতে, কারণ এই একজন মানুষ সন্তর্পণে ভালো লাগা, ভালোবাসার শ্রদ্ধা আর পাশে থাকা এত চমৎকার ভাবে দিয়েছেন, যে কারণেই কিন্তু আজকে পুরো মঞ্চটা কিন্তু মঞ্চস্থ হতে পেরেছে। তো যতটুকু আমরা জুয়ের কথা বলবো, তার চেয়ে তো অনেক বেশি প্রশ্নে চলে আসে কিন্তু মিস্টার সুরুজ মিয়ার প্রসঙ্গ। তো আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে চাই আপনার পতিদেব, আপনার সাহেব, আপনার ভালোবাসার মানুষ, আপনার সত্যিকার অর্থেই আপনার যে কোনো কাজের সাথে অঙ্গাঙ্গী ভাবে যিনি জড়িয়ে আছেন সেই মানুষটিকে আমরা এখন আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে যাচ্ছি, যিনি আপনার প্রতিষ্ঠানের চেয়ারপারসন আর আপনি হচ্ছেন এমডি, রাইট? ওকে, আমরা যারা তাকে আনুষ্ঠানিকভাবে অনবোর্ড করব তার আগে আপনার মিষ্টি কণ্ঠ থেকে একটু গান শুনে নিই।
আমি যে গানটা এখন গাবো সেটা হচ্ছে আমার নানার লেখা, নানার সুর। আর আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমার নানা ভাই হিন্দোল প্রতিষ্ঠাতা করেন, হিন্দোলের নজরুলের বিশুদ্ধ সঙ্গীত যে বই সেটা। এবং আমার নানা ভাই আমাদের হুমায়ুন আহমেদের যে স্ত্রী গুলকেতিন, উনিও কিন্তু তার কাছে গান শিখতেন। হ্যাঁ, আর বর্তমানের যে নাম করা যত শিল্পী সবাই তার কাছে গান শিখতেন, মানে ম্যাক্সিমাম শিল্পী।
নানার একটা গান হয়ে যায়।
হ্যাঁ, আমি নানার লেখা নানার সুর আমি চেষ্টা করতেছি।
প্লিজ।
কোথায় তুমি হারিয়ে গেলে অসীম পাওয়ার মাঝে, চাওয়া পাওয়ার শেষ না হতে তোমায় দেখি না যে, কোথায় তুমি হারিয়ে গেলে অসীম পাওয়ার মাঝে, চাওয়া পাওয়ার শেষ না হতে তোমায় দেখি না যে, কোথায় তুমি হারিয়ে গেলে তোমার লাগি তেমনি করে, আজও জাগি প্রহর ভরে রাতের বুকে ফুলগুলি হায়, আগের মতন মরু ছায় আজকে দেখি সুদূর হতে, গানের ভেলা ভাষাই স্রোতে আজকে দেখি সুদূর হতে, গানের ভেলা ভাষাই স্রোতে তেমনি করে রইব আমি সকল কাজের মাঝে, কোথায় তুমি হারিয়ে গেলে অসীম পাওয়ার মাঝে, চাওয়া পাওয়ার শেষ না হতে তোমায় দেখি না যে, কোথায় তুমি হারিয়ে গেলে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক কিছুর সমন্বয় আসলে, অনেক কিছুর সমন্বয়, বাট সেই মানুষটিকে আমাদের মাঝে পেয়েছিস। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে সুরজ মিয়া, এবং যিনি এরকম সাপোর্টিভ ক্যারেক্টার যদি সত্যি থাকতো মেঘলা, তাহলে তো ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানের প্রয়োজন পড়তো না, রাইট? এখানে এসে যে মেয়েরা যারাই কষ্টের কথা বলে যায়, দীর্ঘ নিঃশ্বাসের কথা বলে যায়, এত কান্নাকাটি হয়েছে ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে, এটা থার্ড ফোর্থ মনে হয় কমে যেত যদি একটা করে সুরজ মিয়া সবার পাশে থাকতো। স্পেশালি ইউ জাস্ট থিংক যে 100 জনের মতো লোক এসেছে, তোমার এটা শাট ডাউন করে দেওয়া, কাল থেকে এখানে কিন্ডারগার্ডেন স্কুল খোলা হবে, ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে যারা আসছে আর কি, এসব গুন্ডাপান্ডার তো অভাব হয় না বিভিন্ন জায়গাতে, তো তখন ঢালের মতো সামনে দাঁড়িয়ে থাকে একজন মানুষ, সেই ভালোবাসা প্রবণ মানুষ, সেই জুয়ের সাহেব, যেভাবে বড় ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে যার কথা বলছিলেন। সুরজ মিয়া, স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ।
স্বাগত জানাচ্ছি শুধুমাত্র নকশিকাথা চেয়ারপারসন কেনা, স্বাগত জানাচ্ছি একটা ক্যারেক্টার, একটা একটা রূপক অর্থে। উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা রাত দিন বলতেছি, কিন্তু আসলে আমরা যেন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ঘুমের মধ্যে দৌড়াচ্ছি, যেখানে বেশি দূর আগানো যায় না। এখনো কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ, এখনো কিন্তু পুরুষ সবকিছুই কন্ট্রোল করতেছে, যদিও আমরা দেশের বাইরে একটু পা ফেললেই, আমি গত এক দুই মাসে মায়ানমার টু মালয়েশিয়া সিঙ্গাপুর দেখলাম, সব জায়গায় ইজ কন্ট্রোল বাই উইমেন, সব জায়গায়। তোরাই 90-95% ছেলেরা টুকটাক গাড়ি টাড়ি চালাচ্ছে, বুঝছিস?
খুব কমপ্লেক্সিটি হচ্ছিল নাকি?
তা যে একবারই হয়নি তা না, কারণ এত বেশি হলে তো একটু কমপ্লেক্সিটি চলে আসবে, যে ছেলেরা কি করতেছে এখানে, নাকি প্রোডাকশন বন্ধ হয়ে গেছে ছেলেদের? 90-95% রুলড বাই উইমেন, ছেলেরা কিছু অড জব করতেছে শুধু, লাইক ওই যে গাড়ি চালানো এই সে এইসব। সো সেটাই বলছিলাম যে আমরা হয়তো ঘুমের মধ্যে দৌড়াই এই পুরুষতান্ত্রিক সমাজে, কারণ আমরা নারীর ক্ষমতায়ন বলছি ঠিকই, বাট আক্ষরিক অর্থে সে অর্থে এগোতে পারেনি। পারতাম যদি প্রত্যেকটা নারীর পাশে সত্যি সুরুজের মতো একটা ক্যারেক্টার থাকতো। থ্যাংক ইউ ভালোবাসার বাংলাদেশ থেকে।
আমি ওর সাথে কথা বলার আগে ওর সম্পর্কে একটু বলি, ও হয়তো বলতে পারবে না। আমি যখন আসলে কাজ করি, যখন টিভিতে প্রোগ্রাম করি বা ঢাকার বাইরে দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাই, ও কিন্তু আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে তুমি করো, আমার বাচ্চাদের টেক কেয়ার থেকে শুরু করে সংসার বা অ্যাডমিন চালানো থেকে শুরু করে ও এতটা সুন্দর করে যে আমি একটাবারের জন্য চিন্তা করি না যে বাসায় কি হচ্ছে। এই যে কাজের একটা স্বাধীনতা, আমি হয়তো একটা মিটিংয়ে বসছি, সরকারি মিটিংয়ে বসছি বা কোনো, আমি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি অনেক
সংস্থা,
হ্যাঁ আমি সিঙ্গার বাংলাদেশের সাথে আছি, আমি হাঙ্গার প্রজেক্টের সাথে আছি, আমি বিডাব্লিউসিসি এর সাথে আছি, আমি জয়িতার সাথে আছি, জয়িতার দুইটা ফ্লোরই ম্যাক্সিমাম আমার ছাত্রী, হ্যাঁ বাংলাদেশ জয়িতা, এবং জয়িতা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে চোখের মণি, উনি চাচ্ছেন আমাদের প্রত্যেকটা নারীকে ক্ষমতায়নে তৈরি করতে এবং কারিগরি শিক্ষায়, কারণ বিদেশের বাজারে আমাদের মূল্য কম, সেই জায়গা থেকে বের করে,
এটা একটা বড় কষ্টের জায়গা জানেন, আপনারা কি পারবেন এটা করতে?
ইনশাআল্লাহ
জানেন, আমরা সব জায়গাতে গিয়ে দেখতেছি, আমি যে বললাম যে মায়ানমার ইজ সাচ এ ডেভেলপিং কান্ট্রি, আমার মনে হয় পাঁচটা বছর লাগবে, মায়ানমার ইজ ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু ব্যাংকক মাস্ট উইদিন ফাইভ ইয়ার্স। জানিস ওই জায়গাগুলো ইন্ডিয়া বা অন্যান্য রাষ্ট্রগুলো কন্ট্রোল করে নিচ্ছে, আমরা ঠিক ওখানেও যাচ্ছি, সময় মতো পৌঁছাইছি ওখানে, বাট অর্জব করতেছি, বুক ফেটে যায়, সব অর্জব করতেছে বাঙালিরা ইন সিঙ্গাপুর মালয়েশিয়া পুরো এই বেল্টাতে, বাট ওই সময় মতো আমরাও ওইখানে গেছি, বাট স্ট্র্যাটেজিক জায়গাগুলো ইটস কন্ট্রোল বাই ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। আমরা এত পরিশ্রমী,
গৃহের কাজ করব, দেখেন আমি যদি পার্লারের কাজটা শিখে যাই, আমি
ডিগ্রি তাপমাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে ঘাস কাটতেছি বাংলাদেশ, বহু বছর ধরে একই কাজই করতেছে, আর স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে আছে ইন্ডিয়া শ্রীলঙ্কা, এরা ওয়াই নট আস, শুধু এক্সপার্টিজের অভাবে।
আপনি মালয়েশিয়ার
সব জায়গাতে
বনে বলেন, বন সাফ করতে গিয়ে সাপের কামড় খাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এবং আমাদের সুন্দর সুন্দর ছেলেরা, এত স্মার্ট ছেলেরা এই দেশের ক্যারিয়ার ছেড়ে, এই দেশকে ছেড়ে বাইরে যাচ্ছে,
বা
এই
যে বিপদ,
এই যে বিপদে যাচ্ছে ছেলেরা, আমরা যে টেলিভিশনে দেখছি, এগুলি সবকিছুর থেকেই কিন্তু একমাত্র কারিগরি।
আপনি সুরজ মেয়ের কথা বলছিলেন, আসলে আপনারা যে কাজটা করতেছেন যে কত ইম্পর্টেন্ট, এই যে
হ্যাঁ আমি ওর কথাই বলছি যে আমার বাচ্চাদের টেক কেয়ার থেকে শুরু করে এই যে যারা আপনার মাধ্যমে বলে আমি ভালো নেই, আমি তার সাথে অ্যাডজাস্ট হতে পারছি না, আমি কিছু করতে পারছি না, আমার বিশ্বাস যে ওর মতো হাজবেন্ড যদি থাকে তাহলে, আর ওর মতো মেন্টালিটি, ও কিন্তু এগারোটা দেশ ঘুরে এসেছে, ও দেখেছে বাইরের মেয়েগুলি কেমন, এবং ও বাংলাদেশে এসে বলেছে আমি এমন একটা মেয়ে চাই যে বাংলাদেশে থাকবে কিন্তু তার মেন্টালিটি থাকবে অনেক ব্রড, হ্যাঁ, এবং আমরা কিন্তু আমাদের বাসায় কোনো কাজের মেয়ে নাই, আমরাই আমাদের কাজের মেয়ে, আমরা দুজনে মিলে এই কাজ করতেছি, আমরা থাকি বাংলাদেশে কিন্তু আমাদের লাইফ স্টাইল একদম বাইরের মতো, আমরা ব্লেন্ডারে
সবকিছু শেয়ার করি,
আমরা ব্লেন্ডারে শুটকি ভর্তা খাই, ওয়াশিং মেশিনে কাপড় ধুই, আমরা ইয়া করে ঘর মুছি, নিজেরাই করি নিজেদের কাজ, আর ওর সাপোর্টিংটা, ওর সাপোর্টিং রোলটা এরকম যে ও যদি একদিন না থাকে তাহলে হয়তো আমি আমার সংস্থা চালাতে পারবো না, এরকম একটা জিনিস, গান শেখানো থেকে শুরু করে ও নিজে হোটেল ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, তো ওর ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা সময় ও আমাকে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, সন্দেহ ভয় কিছু না করিব কারো কথায় আমি জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না,
কত বছরের সম্পর্ক
আমাদের, এক যুগ
12 বছর, দোয়া করি ভাবে ভালোবাসতে থাকেন পরস্পরকে, জীবনের শেষ সায়নে এসেও যেন মনে হয় আর একটা লহমা আর একটা মুহূর্ত যদি একসাথে বাঁচতে পারতাম, আর দোয়া করি প্রত্যেকটা দম্পতি যেন এভাবে ব্লেসিং নিয়ে থাকে, আপনাদের মতো করে বাঁচতে পারে।
ধন্যবাদ গুরু।
সুরজ মিয়া
জি বলেন গুরু,
আবেগে তো ভাসতেছি আমি,
তাই
চোখ দিয়ে পানি বারংবারই পড়ে আমার ভালোবাসার বাংলাদেশি মানুষের কষ্ট দেখে, আজ সত্যি আনন্দশ্রু চোখের কোনায় সবসময় চিকচিক করতেছে আপনাদের ভালো লাগা ভালোবাসা দেখে, পরস্পরের শেয়ারিং কেয়ারিং অ্যাটিটিউড দেখে।
জি গুরু, আমি কি
প্লিজ
জি গুরু, আপনি কিছুক্ষণ আগে অবশ্য দেশের বাহিরের কথা বলেছিলেন, তো আমার বাস্তব জীবনে যদি আমি একটু পিছনে যেতে পারবো, পিছনে যাবো, আমার পিছনের কথা যদি আমি বলতে যাই, আমার বাবা ব্রিটিশ আমলের আর্মি ছিলেন, আমি তারই একজন সন্তান, আমার আমরা আট ভাই। ও যেরকম কিছুক্ষণ আগে বলে গেছে যে ওর বাবা একটা ফাউন্ডেশন দিয়েছেন শিক্ষা শিক্ষিত করে এদের ফ্যামিলি, এবং নানা ও খুব ডেভেলপেশন একজন লোক ছিলেন, গান টান করতেন ভীষণ ভালো, এগুলো একটা গর্বের বিষয়। তবে প্রতিটা ফ্যামিলিতেই এটা গর্বের বিষয় থাকে, তার ফ্যামিলিতে যেমন তার গর্বের বিষয় আছে, আমার ফ্যামিলিতে এরকম গর্বের বিষয় আছে। আমি যদি সেনাবাহিনীর একজন ছেলে হয়ে থাকি, আমি যদিও সেনাবাহিনীতে যাইনি, কিন্তু আমি ন্যাশনাল ক্যাডেট কোর থেকে জাতীয় যুব পুরস্কার হইতে শুরু করে, জাতীয় যুব পুরস্কারটা ছড়ি ওইটা না, জাতীয় প্লেট, যে ন্যাশনাল ক্যাডেট কোর যে জাতীয় প্লেট, যে স্যালুট, দেশের আর্মি দেশকে কিভাবে গড়ে, দেশকে কিভাবে ভালোবাসে, এই ট্রেনিংটা কিন্তু সম্পূর্ণরূপে আমার মধ্যে আছে। এবং শুধু তাই না, সার্টিফিকেট দাঁড়িয়ে আমি একজন লোক। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে আমার মধ্যে যে আমার বাবার যে একটা চাওয়া ছিল, এটা আমার মার কাছে আমি শুনেছি, আমি যখন ক্লাস সেভেনে পড়ি ঠিক সে সময় আমার বাবা মারা যান। আমি সেভেনে পরীক্ষা দিয়ে, মানে ক্লাস সেভেনে আমি পরীক্ষা দিয়ে ক্লাস সেভেনে উঠছি, ঠিক আমি এইটে উঠব, সেভেনে আমার পরীক্ষা তো শেষ হয়েছে, চলে গেছে, আমি এইটে উঠব, তখন আমার বাবাটা মারা যাওয়াতে আমি খুব ভীষণভাবে ভেঙে পড়ি, যে আমার বাবা কিছুই দেখতে পারলাম না, এতটুক বয়সে আমার বাবা মারা গেল, আমার ভীষণ দুঃখ। এইদিকে আমরা আট ভাই, আট ভাইয়ের মধ্যে আমার এক ভাই জাপানে থাকেন, আমার বড়টি আমেরিকায় থাকে, আমি ছিলাম তাইওয়ান, আমার ফ্যামিলির ম্যাক্সিমামই দেশের বাহিরে। তো সব কিছু মিলে আমার দেশের লোক হিসাবে কম, অনেকেই বাহিরে। তো আমার বাবার স্বপ্ন যেভাবে ছিল সেটা হয়তো আমি পূরণ করতে পারি নাই, আমার বাবার হাত ধরে আমার বাবার বিষয়ে সইগুলো অনেকে জেনে অনেকে অনেক বড় বড় পজিশনে চলে গেছে। তো আমি ভাবলাম যে কিছু একটা, আসলে বাবার তো স্বপ্ন ছিল যে সবাই চায় যে আমি আর্মিতে ছিলাম, আমার ছেলেটা যদি এভাবে একটা আর্মিতেই চলে যেত তো হয়তো বাবার আত্মায় শান্তি পেত। তো কেন যেন আমার এটা হয়ে উঠল না, আমি আস্তে 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 ভাই ব্রাদার যারা আছে তারা সবাই দেশের বাইরে চলে গেল, আমিও চলে গেলাম, লেখাপড়া করলাম, আমি 89 আমিও মেট্রিক পাস করলাম, 91 আমি ইন্টার পাস করি, 93 আমি ডিগ্রিতে মৌলিবাজার সরকারি কলেজে, শ্রীমঙ্গল মৌলিবাজার সরকারি কলেজে আমি লেখাপড়া করি, তারপরে আমি জগন্নাথে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যখন তখন তো দেশের অবস্থা ভালো না, 89-90 দেশের অবস্থা খারাপ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, তারপরে আবার দেশে চলতেছে নানা ধরনের হিন্দু মুসলিমের এই নানা ধরনের সমস্যা চলতেছে, এসব চিন্তা ভাবনা করে যখন আমি আসলাম ঢাকায় জগন্নাথে ভর্তি হব, বা তখন আমি জগন্নাথে লতে অ্যাডমিশন নেওয়ার জন্য আসছিলাম, তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, ও বললো যে তোর ভাই এটাকে বিদেশ পাঠাই দেশ না কেন, তো কেন বিদেশ যাবো, তো লেখাপড়া করার জন্য আসছে, তোর কাছে যদি চ্যানেল থাকে তো পাঠাই দে।
ওইভাবে কি তাইওয়ান যাওয়া?
হ্যাঁ, যেভাবে তাইওয়ান আমি গেলাম, তখন বললো কি ঠিক আছে তুই একটা পাসপোর্ট কর। তা আমি আর এতটা ভাবি নাই যে আমার এভাবেই চলে যেতে হবে, হঠাৎ করে দেখলাম যে আমি পাসপোর্ট করলাম, এক সপ্তাহের ভিতরে আমার সব কমপ্লিট করে ফেললো, আমার আর এদিকে কিছু করা হলো না, আমি চলে গেলাম বিদেশ, বিদেশে 5 বছর ওইখানে স্টাডি করলাম, ওইখানে স্টাডি করার পরে যখন কিছু চায়নার সাথে তাইওয়ানের সাথে চায়নার একটা সংঘর্ষ হচ্ছিল কিনা ঠিক ওই সময় আমি ব্যাক করি বাংলাদেশে, বাংলাদেশে ব্যাক করি, তারাও বাংলাদেশে ব্যাক করি নাই, আমি ছিলাম তখন ওইখান থেকে আবার আমি সিঙ্গাপুরে চলে যাই। আমার না আবার কেমন কি ইয়ে, আমি এবার ওই আমার ভাই যে আমেরিকায় ছিল ও আবার ডিবি নিয়ে যে অভিমানের যে ডিবি এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল, তো আমি কেমনি কেমন জানি সারছি, সারার পরে আমার ডিবি লেগে গেছে, তখনই আমি ডিবিটার জন্য আবার বাংলাদেশে ব্যাক করি।
আচ্ছা,
ওই বাংলাদেশে ব্যাক করার পরে ওই যখন নাকি ডিবির ফার্স্ট লেটার সারলাম, সেকেন্ড লেটার আসছে, তো হঠাৎ সামথিং কি রঙে আমার বিষয়টা হয় নাই।
ওরা তো খুবই ওই সব ব্যাপারে খুব
টাফ তাদের এখানে যাওয়াটা, আর বিদেশে যেহেতু ঘুরে আসছি বিদেশের অবস্থানগুলো দেখছি, একদম নিজে পারফেক্ট দেখছি, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, সবাই সবার মতো কাজ করতেছে, একসাথে কাজ করতেছি, একই স্যালারিতে কাজ করতেছি, আমাদের দেশের থেকে উল্টা ওইটা। তো আমি ভাবলাম যে দেশে আইসা হয়তো এমন কোনো কিছু খোঁজা উচিত যেগুলো আসলে ওই দেশের সাথে আমাদের দেশের সামঞ্জস্যটা সমান সমান হয়। আমি অনেক কিছু চিন্তা করেছি, হঠাৎ বাসা বাড়িতে আইসা ভাই ব্রাদার যারা আছে এরা সবাই সবার মতো এস্টাবলিশড, আমিও আমার মতো, আমি আমার ব্যবসা আলাদা করি, তখন আমার দোকান, সেই দোকান থেকেই ওনার সাথে আমার
পরিচয়
পরিচয়
তাহলে কি ভালোবাসা ধরে নেব নাকি?
তো সেখানে আসে, সেখানে আইসা আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি বা আরেকজনের মাধ্যমে এভাবে মোটামুটি যে
সুরজ ভাই তো
পাঁচ টাকা
বড় সুদর্শন,
পাঁচ টাকার বাদাম,
আমি বলি জুই আমার সুরজ ভাই তো বড় সুদর্শন, সুদর্শনের কারণেই কি জিজ্ঞেস করো নাকি অন্য কোন বিষয় ছিল? উজ্জ্বল গায়ের রং, উজ্জ্বল গায়ের রং কি ছেলেদের ক্ষেত্রে এটা ফর্সায় বলা উচিত? আপনি কিন্তু আমার কাছাকাছি বয়সের জন্য 91 এসএসসি মিলাচ্ছিলাম, আমার দুই বার সিনিয়র আপনি, আমার হচ্ছে 91 এসএসসি, এইচএসসি হচ্ছে 93, আপনি মনে হয় 91 এইচএসসি, রাইট? টু ব্যাচ সিনিয়র আর কি। তো ওটাই কি কারণ ছিল, পরিপাটি সুন্দর সুদর্শন? আর এটা কোন সময়ের ঘটনা? 12 বছর আগে পিছাবো, রাইট? ও তখন উড়াদুড়া অবস্থা,
কিছুটা উড়াদুড়া অবস্থা হয়ে গেছে।
আসলে ভালোবাসার বাংলাদেশে আসছি, ভালোবাসার কথা না বললে
তো সেটাই বলছি, আমি তো ওই জায়গাতে নিয়ে যাচ্ছি।
আসলে ওর ও যে দোকানটা নিয়েছিল ওর পাশেই ছিল আমার এক ছাত্রীর দোকান। হ্যাঁ, আমি ছেলেদের খুব একটা কাজ শিখাই না, কিন্তু যে কয়টাকে শিখিয়েছি তারা এস্টাবলিশ, তো ও আমার কাছে কাজ শিখে অলরেডি একটা দোকান দিয়েছে। সেই দোকানে আমার নাম সহ আমার একটা লিফলেট ছিল টানানো, তো ও প্রশ্ন করেছে যে এই এই ভদ্রমহিলা কে বা এই মেয়েটা কে, এত গুণী এরকম একটা মেয়ে তো সচরাচর দেখা যায় না, আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? তো আমার ছাত্র বলছে যে হ্যাঁ ম্যাম যখন আসবে আমি আপনার সাথে পরিচয় করাই দিব।
দেন ফাইনালি ম্যাম আসলো, তারপর
জি ম্যাম আসলাম, এবং আমি এটা হচ্ছে এক শুক্রবার আমার ঘটনা, পরের শুক্রবার বিয়ে, তো আমি
শুক্রবার জি তুই দেখ কত বছর প্রেম প্রেম করে তারপর থেকে তো হাসিটা শুরু হয়েছে, দে হাসিটা সুরজ ভাই খুব পছন্দের, দেখলা 1 2 3 আচ্ছা তারপর
তারপরে উনি ও জিজ্ঞেস করলো যে খোঁজ করছিলেন, তো উনি বললো যে হ্যাঁ আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমিও তো গার্মেন্টস, এখন ও আর ভাষা খুঁজে পাচ্ছে না,
রিলেট করতেছে,
হ্যাঁ বলছে যে আমিও তো গার্মেন্টস নিয়ে কাজ করি, আপনি গার্মেন্টস আইটেমের কোন কাজ করেন কিনা, এটা আমার ফোন নাম্বার, আপনি আমাকে একটু ফোন।
কেমন দেখেছিলেন তখন? আমি তো 12 বছর আগে তো ভাবতেছি যে সে আগুন ঝরা আর,
হ্যাঁ আসলেই মানে
আসলে আসলে রে আসলে এরকমই ছিল,
একদম ফর্সা। এবং আরেকটা ঘটনা বলি আমার, তারপরে ওর সাথে আমি মোটামুটি একটু কথা বললাম, ও রাত্রে ফোন দিল, এইভাবে আমাদের সম্পর্ক আগাল। তো পরের সপ্তাহতেই কিন্তু আমাদের বিয়ে, তো বৃহস্পতিবার বা বুধবার এরকম একটা দিন আমার ছোট বোনের ছেলে আলিফ ও আমার সাথে গেল।
এতখানি আশা করছিলেন যে এতখানি কেয়ারিং, এতখানি সাপোর্টিভ হবে?
না না, এটা শুরু করিনি, আর বিবাহিত জীবনে কিন্তু এতটা মধুরও ছিল না, প্রথম দিকে আমাদের 2-3 বার এমনও হয়েছে যে আমরা একদম ভেঙে যাচ্ছি, শুধু কেন শুধু স্ট্রাগল করতে গিয়ে ভেঙে যাচ্ছে আমাদের সংসার, ঝড় ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত চলে গেছে, জি জি, এবং ও যখন বুঝছে ও তখন বলছে যে না আমার
এটা সম্ভব হয়েছে, সে বহু বছর বাইরে ছিল, কথাগুলো ফিল্টারিং করা তার পক্ষে সম্ভব হয়েছে, না হলে টিপিক্যাল মানুষ হলে হয়তো তাকে
বুঝায় ফেলতো। এবং আমার বোনের ছেলে ও বুধবার দিন আমার সাথে গেল ছেলে দেখতে, তো ও গিয়ে আমার বাবা জিজ্ঞেস করছে যে ভাই তুমি ছেলে কেমন দেখো,
মাশাআল্লাহ,
বলছে কি নানা ভাই দুধের স্বর যেমন সাদা হয় ছেলে তেমন সাদা, তুমি খালামণিকে এর সাথে বিয়ে দিতে পারো।
না আমাদের ছেলে শুধু রঙের দিক দিয়ে না, একটা যে লুকের ব্যাপার থাকে, সুপুরুষ ব্যাপারটা থাকে,
এবং ওর হাতের রান্না যদি খান গুরু তাহলে দ্বিতীয়বার আর অন্য কোথাও গরু ভুনা খাবেন না।
রান্না
হ্যাঁ, ও হোটেল ম্যানেজমেন্ট করা সরকারি ভাবে, অবকাশে ছিল হোটেল শেরাটন থেকে রান্না শেখা। হ্যাঁ, এবং ও মানে আপনি মানে এমন নিট এন্ড ক্লিন হাউস, নিট এন্ড ক্লিন থাকে, প্লাস ওর রান্না
সে এমনি নিজেও মনে হয় পরিপাটি থাকতে পছন্দ করে
খুব, এবং এত সুন্দর রান্না তার, মানে একবার না খেলে আমারই আমি দেখতে পাচ্ছেন আমার হেলথ, এই হেলথের পিছনে কিন্তু তার কৃতিত্ব। আমি অনেক ডায়েট করতে চেষ্টা করি, অনেক খাবো না এটা সেটা, কিন্তু দেখা যাচ্ছে আজকে রেসিপিটা এই, যদি না খাও তাহলে একটা গ্রেট মিস, সো আমি খাই, এবং আমি যা হবার তাই হয়, এই হচ্ছে আমাদের ভালোবাসা।
দাওয়াত দিতেই পারেন অন ইয়ারে, আমি আবার কাউকে না করতে পারি না। এনিওয়ে মিস্টার সুরজ, ইটস আ রিয়েলি লাভলি টকিং উইথ ইউ এন্ড অফ কোর্স উইথ ইউ জু অ্যাজ ওয়েল। আমরা কিছু ফোন কল নিই, এটা খুবই জরুরি, বিকজ আমরা ওই যে বললাম না যে আপনারা তো আমাদের অনুষ্ঠান শুনেনি, এত ফ্রাস্ট্রেশন, এত কষ্ট, এত দীর্ঘ নিঃশ্বাস, এত কান্না, পজিটিভিটির খুব বড় বেশি অভাব, তাই আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আজকে হায়ার করে, এটা বলবার জন্য, এটা দেখানোর জন্য যে দিস নট দ্য এন্ড অব দ্য লাইফ, ওখান থেকে নতুন আর একটা জীবনের সূত্রপাত হয় যেখানে সুরুজ এবং জুয়ের মতো মানুষজন থাকে। সো এই পিছিয়ে পড়া মানুষগুলোর সাথে একটু কথা বলে আপনার মাধ্যমে যদি অনুপ্রাণিত হয়। আসসালাম আলাইকুম। জি
আমি সেজন্য দেখলাম যে আপনার যদি চিটাঙ্গে কোনো যদি কাজে নিয়ে থাকে যে আপনার এখান থেকে প্রশিক্ষণ নেওয়া যাবে, যদি অ্যাড্রেসটা কষ্ট করে বলেন।
আমি বর্তমানে আছি গোরান খিলগাঁও, আমার 54/A পশ্চিম মাদার টেক। চিটাগাং কোন শাখা নেই, কিন্তু আমি সরকারি ট্রেনিং এ চিটাগাং যাই, তো আমি আপনার নাম ফোন নাম্বার নিয়ে নিব যখনই আমি যাব, এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বা বিডব্লিউসিসি এর পক্ষ থেকে বা যে কোনো সংস্থার পক্ষ থেকে যদি চিটাগাং এ আমি যাই, আমি ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করব।
ওকে, আমরা লাস্ট টাইম জুবাইদা কাইন্ডলি আপনি ফোনে থাকুন, আমরা লাস্ট টাইম যখন সারা হোসেন আসছিলেন, ব্যারিস্টার সারা হোসেন, তখন কিন্তু তার সাথে কথা বলেছিলাম যে কিভাবে একটা হটলাইন আমরা লঞ্চ করতে পারি কিনা এফেক্টেড স্পেশালি নারীদের জন্য, তো আমরা যদি সম্ভব হয় কখনো সুরুজ এবং জুই আপনাদের দুজনকে বলছি নকশি কথার পক্ষ থেকে এরকম কোন হটলাইন নাম্বার লঞ্চ করার যেখানে আমরা এই ধরনের নারী উদ্যোগের সাথে যারা জড়িত হতে চায় তারা আপনাদের সাথে কমিউনিকেট করবে বা প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আপনাদের কাছ থেকে পাবে, আমাদেরকে জানাইন, আমরা তাহলে আমাদের অন ইয়ারে সেই নাম্বারটা দিয়ে দেব। জুবাইদা আপনি কি শুনছেন আমাদের কথা?
জি শুনছি।
ওকে, সো এই ধরনের ইনফরমেশন দিয়ে দেব। জুবাইদা মনের জোর তো আছে, রাইট?
জি
বলি, মনের জোরটা তো আছে অ্যাট লিস্ট যে ভালো কিছু হবে।
আমি আপনার জন্য বলছি,
আমার লাইফটা অনেক কষ্টের, আমি একজনকে ভালোবাসছিলাম কিন্তু তার সাথে আমার বিয়ে হয় নাই, সেকেন্ডলি যখন আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি সে সময় খুব ভালোবাসছিল, কিন্তু জানি না কেন তার সাথে আমার এরকম হলো, আমার তার সাথে এমনও হয়েছিল তার সাথে আমার সংসার ভাঙার পর্যন্ত পর্যায়ে চলে গেছে, তারপর আমি এখনো তার সাথে আছি এবং আমি চাই নিজে কিছু করতে, আমি তাকে দেখা দিতে চাই যে আমি তার চেয়ে কোনো অংশ কম না, আমিও পারি।
জুবাইদা সবকিছু ঠিক হতে বাধ্য, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু মনের যে আস্থার কথাটা বললেন, যে আত্মবিশ্বাসের কথাটা বললেন, সেটা শুধু ঠিক রাখেন। আর আমি জুয়ের সাথে কথা বলে নিয়েছি, অনুরোধ করছি জুয়ে,
ভাই আপনি আমার ফোন নাম্বারটা ওনাকে দিয়ে দিতে পারেন?
আমি জুয়ের সেল নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি। সে আপনাকে লিটারালি যেভাবে এই এই বিষয়ে গাইড করা লাগে সেভাবেই গাইড করবে, বাট আপনি কোনোভাবে আস্থা হারিয়েন না, ঠিক আছে?
আপু আসলে আমাদের সামনে অনেক কাজ, আমরা অটিস্টিক বেবিদের নিয়ে কাজ করি। আপনারা যারা আমাদের নকশিকাথার মেম্বার হতে চান, আমাদের সাথে অ্যাড হতে চান, সত্যি আপু আমরা আপনাদেরকে নিয়ে একটা সোনার বাংলাদেশ গড়ব। আমার সেল নাম্বার কি বলে দিব গুরু?
সেল নাম্বার বললে তো আপনার ফোনে তো একদম জলোচ্ছ্বাস তৈরি হবে।
আপনি সমস্যা নাই,
বুঝেন, মিলিয়ন্স অফ ফোন কল যাবে কিন্তু,
ইনশাআল্লাহ।
ওকে নাম্বারটা দেন আপনার যদি আপত্তি না থাকে।
019,
আপনি নাম্বারটা লিখে নিন ভাই, দা
01960 787540 আবার বলবো? হ্যাঁ অবশ্যই, 01960 787540। হ্যাঁ আপনি হতাশ হবেন না।
জি আমি সেটাই চাচ্ছি যে হতাশা থেকে সবাই যেন বের হয়ে আসে। জুবাইদা, জুবাইদা সাথে আছি কিন্তু আমরা সবাই মিলে, শুধু আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, বিনা কারণে প্রয়োজন বা অপ্রয়োজনে হাসতে হবে আর মনের জোরটা রাখতে হবে যে আপনার গুরু হেতেশ্যাম আপনার সাথে আছে, আপনার জুই আপনার সাথে আছে, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে।
মরে যাওয়ার কথা ভুলেও
চিন্তা না, ওগুলো তো অনেক দূরের কথা,
কষ্টের
কথা বলা যাবে না,
বলা যাবে না,
ঠিক আছে?
এই দেশ আপনার, এই দেশ আমার।
জুবাইদা ডান প্রমিস? আমি ভয়ে আছি, আপনি কি হ্যান্ডেল করতে পারবেন?
ইনশাল্লাহ।
আচ্ছা পারলেই ভালো। তবে হ্যাঁ,
গুরু আমরা কিন্তু তৈরি হচ্ছি আপনার কথা শুনে শুনে, আপনাও কিন্তু আমাদের একটা স্বপ্ন। হ্যাঁ, তো আপনি যদি পারেন ইনশাল্লাহ আমরাও পারবো।
না পারতে তো হবে, আমি
সুরজের মতো বন্ধু যেখানে আছে, আমি ফোন ধরতে না পারলেও ধরবে,
সেটাই সেটাই আমি বলছি। কারণ আমি জানি যে অনেক বড় ফোন, এর মধ্যে ইরিটেটিং ফোনও আসবে, আপনি নিজেও জানেন, এই কারণে অন এয়ারে দেওয়া ঠিক হবে কিনা আমি ভাবতেছিলাম। এনিওয়ে নাম্বার তো দেয়া হয়েছে, দিস ইজ অল অ্যাবাউট দ্য নকশি কথা, যাকে আপনারা দূরপাঠের বিশেষজ্ঞ উপস্থাপক হিসাবে দেখেন
অবশ্যই
দেশ টিভির পর্দায়। তিনি হচ্ছেন সেই জেসমিনা সুরুজ জুই, আমাদের সাথে কথা বলছেন, নকশি কাথার মাননীয় এমডি আছেন, চেয়ারম্যান মিস্টার সুরুজ মিয়া, এবং আমরা তাদেরকে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আর দু একটি ফোন কল নিয়ে শেষ করব। আপনারা নিজেদের উদ্যোগেই তার সাথে যোগাযোগ করে নেবেন বা কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
মোহাম্মদ রমিজউদ্দিন বলছি, কুড়িগ্রাম থেকে।
আপনি কি সামহাউ থাইল্যান্ড থেকে কোনো ভ্যাকসিন নিয়েছেন? বলি থাইল্যান্ড থেকে কোনো ভ্যাকসিন নিয়েছেন যেখানে আপনার কণ্ঠস্বর পরিবর্তিত হয়েছে, নাকি সত্যি রমিজি বলতেছেন? তাও বলেন, কারণ ইদানিং আবার থাইল্যান্ডে এরকম দেখা যায় যে লেডি বয়, বুঝছিস, ওরা ইঞ্জেকশন নিয়ে সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। কারণ আমি তো এখন শুধু উইমেন এম্পাওয়ারমেন্ট এর কথা বলেছি, রাইট? আমি আশা করছিলাম শুধু মেয়েরা কথা বলবে জুয়ের সাথে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য। যাই হোক, রমিজ ফোন যখন করেছেন আপনার সাথে একটু কথা বলি প্লিজ। রমিজ ফান করতেছিলাম, বলুন কি বলতে চান?
বলতে চাই আমি আপনাদের অনুষ্ঠানে আসতে চাই।
ও সরাসরি অনুষ্ঠানে আসতে চান? ওকে, এটা হচ্ছে মেঘলা ডিপার্টমেন্ট। মেঘলা, তুমি অবশ্যই কমিউনিকেট করে দেখে নিও যে তাকে আমাদের অনুষ্ঠানে সরাসরি নিয়ে আসা যায় কিনা। পরবর্তী ফোন কল, নেক্সট আর দুইটি ফোন কল নিব, অনুষ্ঠান শেষ করবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? শাহজালাল, আজকের অনুষ্ঠান আপনি শুনছেন, আমরা কথা বলছি নারীর ক্ষমতায়ন নিয়ে, কিভাবে পিছিয়ে পড়া সমস্ত নারীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায় সেটি নিয়ে। আপনি কি এটার সাথে সহমত? আপনি আমাদের সাথে একমত তো? না, আচ্ছা, আমরা মনে হয় ফোনটা ডিসকানেক্টেড। লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি
ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোনে না বললেও মনে হয় আপনার কথা আমি শুনতে পাবো, যত জোরে আপনি বলছেন। আমি ভালো আছি, কেমন আছেন আপনি?
হ্যাঁ গুরু, আমিও ভালো আছি।
কিছু বলবেন?
হ্যাঁ গুরু, আমি দুই আপুর সাথে একটু কথা বলতে চাই।
প্লিজ বলুন।
হ্যালো দুই আপু, কেমন আছেন?
জি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?
হ্যাঁ আপু ভালো আছি।
হ্যাঁ ভাইয়া,
আপু আমার আমার একটা বোন ছিল, ঠিক আছে?
জি ভাইয়া।
তার চারটা ছেলে হয়েছে, ঠিক
আছে? জি।
অসুবিধা নাই, নাম্বারটাতে কিন্তু দেয়া আছে। জুই আপু হারিয়ে যাচ্ছে না, জুই আপু এবং তার নকশি কথা আপনাদের সাথে সাথেই থাকছে, যদিও সাহস করে জুই আপু তার নাম্বারটা দিয়েছে। দ্য লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আদনান বলছিলাম।
আদনান, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে। জুই আছেন দ্য এক্সপার্ট।
হ্যালো।
জি আমাদের অনুষ্ঠানে এখন আছেন জুই এবং তার ভালোবাসার মানুষ সুরজ মিয়া, যদি আপনি কিছু বলতে চান। আপনি কি শুনতে পাচ্ছেন?
একটু কি জুই আপাকে দেওয়া যাবে?
জি জুই আপু অলরেডি ফোনে আছেন, কথা বলুন।
হ্যালো
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন?
অনেকদিন যাবতই আপনার এই কথা, আপনার গল্প, কান্না, হাসি, দুঃখ সব মিলে এই গল্পগুলো কিন্তু আমি প্রতি রাতেই শুনি, প্রায়ই শুনি। অর্থাৎ অনেক সময় আমার ওয়াইফ আমাকে বলে যে তুমি কি শুরু করেছ, ঘুম আসবে না? ওর সাথে আমার এটা নিয়ে অনেক সময় ঝগড়া হয়। এই যে গুরু ভাই, আজকে আপনার এই সাথে সরাসরি দেখা, এতদিন আপনার গল্প শুনেছি, কথা শুনেছি, কণ্ঠ শুনেছি, মধুর কণ্ঠ, যারা আজ আপনার জন্য পাগল, সারা বাংলাদেশের ভালোবাসায় আপনাকে একেবারে ভরপুর করে ফেলেছে। তো আজকে আপনার অনেক দর্শক, 10 লক্ষের উপরে হবে, তাই না? তো আমার মনে হয় কি গুরু ভাই, দুনিয়াতে মানুষ হতাশ হবার কিছু নেই, কিছু করতে হবে, কিছু করতে হলে অনেক প্রতিকূলতা আসবে। কেউ ভালোবাসে, কেউ মন্দ বলে, কেউ বলে যে এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, আমরা কিন্তু এগুলো পার করে এখানে এসেছি, অনেক ধরনের যন্ত্রণা পার করে এসেছি। ওকে বলেছি তুমি যেহেতু হাঁটতে চাও, তোমার যেহেতু মেধা আছে, তুমি মেধাকে তুমি বিকশিত করতে চাও, এটার জন্য যেহেতু তোমার প্ল্যাটফর্ম ছিল না, আমি তোমার প্ল্যাটফর্ম, তুমি হাঁটো। আমি বিদেশে দেখেছি ছেলে মেয়ে ভেদাভেদ নেই, আমাদের দেশে পিছু টান ধরে ধরে মানুষকে নানা ধরনের কথা বলে, এইটা বলে ওইটা বলে, আসলে কাজের কথা না বলে মরার কথা বলে, আমি বাঁচবো না, আমি ওইটা করবো না, আমি এইটা করবো না। আরে কাজ করো না, কাজ করতে এসে দেখো কাজ করতে কত কষ্ট। মরার কথাটা বলা তো খুব সহজ, খুব সহজে মরা যায়, আর মরলে তুমি কোথায় যাবা? নিজে যদি আত্মহত্যা করো, সেই আত্মহত্যার তো ওই পারে গিয়েও ফল পাবা না, এই পারেও ফল পাবা না। তুমি ফল পাওয়ার জন্য কিছু করো। তুমি যদি না খেয়েও থাকো, তুমি যদি আর একদিনও বল ভাই আমি না খেয়ে আছি, তার যদি ভালোবাসা থাকে তোমাকে সে খাওয়াবে। এখন আমার বাংলাদেশে এরকম মানুষ নাই যে আপনি যদি তার কাছে দুঃখের কথা বলেন সে আপনাকে প্রশ্রয় না দিবে। হয়তো হিংস্র প্রাণীর কিছু লোক আছে, তারা দিবে না। ভালো মানুষ খুঁজতে হবে, কারা ভালো মানুষ আছে, কারা কাজ করতে পারে, কারা কিছু দিতে পারে, তাদেরকে খুঁজতে হবে। আমাদেরকে অনেকে খুঁজে পায় না, যাদের কাছে অনেক সময় যায় তারা আবার অনেক কিছু বলে, তবে ওই সব পরিহার করতে হবে, সততার দিকে আসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। প্রথম নিজে ভালোবাসলে সব ভালোবাসা সিরিয়াল চলে আসবে। আমি সেই কথাটাই বলছি যে আজকে আমরা এই যে নকশিকাতা ট্রেনিং সেন্টার, আমার ওয়াইফের আমি 50,000 টাকা দিছি, তুমি রাস্তায় কিছু জন করতেই চাও, তুমি চাকরি করে দেখেছ, এটা কিন্তু আমার বিয়ার পরে, আমি 2012-2006 আমি বিয়ে করছি তাকে, 2006 বিয়ে করার পরে তখন ছিল তার অন্য জীবন, সেই জীবনের সাথে আমার এই জীবনের কোনো মিল নেই। বিয়ার পরে জাতীয় যুব পুরস্কার, হাঙ্গার প্রজেক্ট, তার আলোকিত মানুষ, এগুলো আমার শুরু স্টার্ট। আমি বলছি হাঁটো, হাঁটতে যদি ভালো করে হাঁটতে পারো তাহলে হাঁটো, আর যদি কিছু মনে করো যে না হাঁটতে গিয়ে ভয় আছে এই আছে, আমি তোমার পিছনে আছি, যদি স্বামী তোমার পিছনে থাকে হাঁট, তোমার ভয় নেই। অনেকে অনেক কিছু বলবে, যারা আজকে আমাদেরকে অনেকে অনেক কিছু বলছে তারা বলে হ্যাঁ এদের দ্বারা তো এটা হবে, সেটা আমরা জানি
আগে থেকে জানতাম।
আগে তুমি গুরু এইখানে একটা কথা বলি, আমি যখন মানে মাস্টার্স পাস করে চাকরি করলাম না, তখন অনেকে বলল কি যে এর দ্বারা আসলে চাকরি সম্ভব না, এ হয়তো পাগলামি, মাথায় কোনো পাগলামি আছে এই জন্য হস্তশিল্প, কারণ এই ডিজিটাল যুগে হস্তশিল্প দিয়ে কি
ওই সময়টা খুব ওই সময় ওটার এত উপযোগী ছিল না, এখন তো অনেক
পেট্রোলাইজেশন
হচ্ছে, বাট ওই সময়টা তো কেবল বুম করতেছে,
হ্যাঁ মানে আমরা বীজ মাত্র বুনবো এরকম, মানে আমরা বুনিও নাই কিন্তু আমরা গুরু আমাদের হাতে হয়তো
বীজ, আমি 90 দশকের কথা বলছি, আসলে ওই সময়টা প্রেক্ষাপট তৈরি একেবারেই
ছিল না, তো তখন বললো কি যে নিশ্চয়ই এর মাথায় কোনো সমস্যা আছে, কিন্তু যেদিন আমি জাতীয় পুরস্কার পাই সেদিন আমাকে বলে ও যে এরকম একটা কিছু করবে, এটা তো আমরা আগেই জানতাম, তো আমাদের মেয়ে
বাংলাদেশী ফ্যাশন established হয়েছে বা বাংলাদেশী লাইফস্টাইল established হয়েছে এখন, আমরা নিজেরা we love to purchase from Stacy Yellow like Sailor, এই ব্র্যান্ডগুলোতে কিন্তু কখনো দাঁড়াতেই পারেনি, আমরা তখন ওই সময় দেখতাম ক্যাটসয় মনসুর রাইনের একটা প্রোডাক্ট, তাও সেভাবে সামগ্রিক না, আর আজ দেখ ফরেন যে কোনো প্রোডাক্টকে হটিয়ে দিয়ে established হয়ে গেছে কিন্তু এই এই আমাদের দেশি ব্র্যান্ডগুলো।
হ্যাঁ, আপনি মোমের কথা ধরেন, এই যে আমি গত বুধবার কিন্তু দূরপাঠে মোম এবং পাটের বহুমুখী ব্যবহার, এক সময় পাট নিয়ে মানুষ পাট নিয়ে মানুষ ভাবত যেটা মেশিন ছাড়া হবে না, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে উইদাউট মেশিনে কিভাবে আমরা পাটকে তুলে ধরতে পারি। আর গুরু আমি আপনার মাধ্যমে, যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আমি একটা মেসেজ দিব যে আপনি জিজ্ঞেস করেছিলেন আমার কোনো কষ্ট আছে কিনা, আমার একটাই কষ্ট, আমি অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু করতে পারতেছি না, তো যারা মরে যেতে চান তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, না মরে গিয়ে, না হতাশায় ভুগে, না ফ্রাস্ট্রেশনে ভুগে যদি আমাদের সাথে হাত ধরেন, তাহলে ইনশাল্লাহ আমরা যদি এদের স্বাবলম্বী করে তুলি, আপনি দেখেছেন যে অটিস্টিক বেবিরা কিন্তু বা আমাদের যে বুদ্ধি প্রতিবন্ধী বেবিরা অলিম্পিকে কিন্তু বড় বড়
সাফল্য,
বরং আমাদের সুস্থ ছেলেরা সেই কাজগুলি করতে পারে না, আপনার আমার যাদের স্বাভাবিক বাচ্চা আছে তার পাশাপাশি যদি আমরা এদের জন্য কিছু একটা করতে পারি, আপনারা মানে আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা নকশিকাথার সদস্য হয়ে মেম্বার হয়ে বা আমাদের বন্ধু হয়ে যদি এদের পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ আমরা এই দেশটাকে সফল করব, এবং যারা বিদেশে গিয়ে কম শ্রমে কাজ করেন তাদের জন্য আমার অনুরোধ যাওয়ার আগে একটা কিছু শিখে যান, ভাষাও যদি শিখেন ভালো করে তবু আপনি দাঁড়ায় থাকতে পারবেন,
সেই ব্যাপারটা খুব হাড়ে হাড়ে টের পেয়েছি বা খুব পদে পদে মনে হয়েছে, এক্সপার্ট এক্সপার্ট ম্যান পাওয়ারের খুব বড় বেশি প্রয়োজন, এবং এই জায়গাতে কেন জানি পিছিয়ে পড়ছি, স্ট্র্যাটেজিক রোল গুলোতে আমাদের লোকগুলো আসতে পারছে না।
আমি একটু বলতে পারি, এই যে আজকে আপনি বিদেশের কথা বলছেন, আমার নিজের চোখের দেখা, সে কিছুই শিখে যায় নাই, বাবার জমি বিক্রি করছে, মার সনের কানের দুল বিক্রি করছে, বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা সে বিদেশ পাড়ি দিছে, সে কিছুই জানে না, আমার চোখের সামনে ফোরম্যান এসে বলতেছে যে তুমি এই কাজটা করো, সে তার কথা বুঝতেছে না, সে অলরেডি তার গায়ে হাত তুলে ফেলছে, এরকম হচ্ছে। এইসব লোক আমাদের দেশে, এই এই ধরনের লোক আমাদের দেশের থেকে গিয়ে এই ওই দেশে গেলে আমাদের
অসম্ভব,
মানে আমাদের অনেক লজ্জার ব্যাপার, কিছু জেনে যাওয়া উচিত,
আবার সেই সাথে কষ্টেরও কোনো সীমা
থাকে না, অনেক কষ্টের সীমা থাকে না,
এশিয়ার তাপদাহ রে, এত তাপদাহ, তার মধ্যে ওই যে পাশে রাস্তার পাশে যে ঘাস কাটা বা পাম ট্রি দেখে সব এরিয়া গুলো পরিবেশ পরিবর্তনের কাজ করা, সমস্ত এই যে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে ধরে যে ধরনের কর্মজীবী কাজগুলো সবগুলো ইটস ডান বাই মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশিজ, হোয়ার এজ স্ট্র্যাটেজিক রোল গুলোতে আমাদের যাওয়ার অনেক সুযোগ ছিল, এগুলো কভার্ড বাই মোস্ট অফ দ্য কেসেস ইন্ডিয়ান শ্রীলঙ্কান্স এন্ড অল সর্ট অফ দ্যাট, সো এই জায়গাগুলো আমরা পারি যদি আমাদের এক্সপার্টিজটাকে ডেভেলপ করতে পারি, যে কাজটা ইনারা নিরবিচ্ছিন্ন ভাবে করে যাচ্ছেন।
গুরু আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমরা আজ পর্যন্ত কিন্তু কোনো অনুদান নেইনি, আমি একটা জয়িতা আমার গৃহে গড়ে তুলেছি, আমার যে বুটি হাউস, কেউ যদি যায় মানে যারাই পর্যন্ত আমার হাউস ভিজিট করেছেন প্রত্যেকে বলেছেন যে এটা একটা মিউজিয়াম, তো আমরা কিন্তু আজ পর্যন্ত কারো কাছ থেকে একটা নট এ সিঙ্গেল পেনি আমরা কারো কাছ থেকে
অনুদান, আমাদের ভালোবাসা, আমাদের দোয়া,
এবং আমি আপনাকে বলতে চাই ভাইয়া আসলে এই ভালোবাসার বাংলাদেশে মানুষ যে কত ভালো, কত ভালোবাসে আমাদের দেশকে, এত আতিথেয়তা পরায়ণ আপনি পৃথিবীর অন্য কোথাও গিয়ে পাবেন না। এবং আমাদের দেশের ছেলেরা যে কত আদরে সোহাগে বড় হয় এবং এক গ্লাস পানিও হয়তো তারা ঢেলে খায় না। হ্যাঁ, বাবা মা আমরা যারা আদর করি,
এরা যখন
দেখতে পাওয়া যায়, এরা যখন বিদেশে গিয়ে নিজে থাল বাসন ধোয়, তখন ওরা কান্না করে, মার কথা ভাবে, বোনের কথা ভাবে। তো আমরা চাই আপনারা ছেলে বলেন মেয়ে বলেন, কারিগরি শিক্ষায় যদি প্রতিষ্ঠিত হন, লেখাপড়ার পাশাপাশি আপনাদের টাকা মান শেখাবে।
বিদায় নিচ্ছি মেঘলা, বিদায় নিচ্ছি আজকের সফল এক দম্পতির গল্প দিয়ে, বিদায় নিচ্ছি ভালোবাসার চমৎকার একটা উদাহরণ, সাপোর্টিং ক্যারেক্টারের দারুণ একটা এক্সাম্পল সুরুজ মিয়ার কাছ থেকে, বিদায় নিচ্ছি জুই নামের সেই মেয়েটির কাছ থেকে যার ভেতরে অনেকগুলো প্রতিভার সন্নিবেশন আছে। কি পার্লারের একজন প্রশিক্ষক থেকে শুরু করে সেলাই, কাটিং, রান্না শেখা, হস্তশিল্প, কার্ভিং, শীতে সবজি দিয়ে টেবিল সাজানোর যে কাজ, বুটিক হাউস, হস্তশিল্পের দেশি বিদেশি কন্ট্রিবিউশন, প্রায় 300 উপরে পোর্টফোলিও, হোয়াট এলস, কোন কাজ নাই যে তিনি করবার চেষ্টা করেনি। উদ্দেশ্য শুধু একটাই, কিভাবে দেশের মানুষের পাশে থাকা যায়, কিভাবে দেশের অর্থনীতিতে এই দেশের মানুষগুলোকে হাতিয়ার হিসেবে প্রমাণ করা যায়, কিভাবে তার স্বপ্নে দেখা নকশিকাথা, যেভাবে খুব বলছিলেন কত দরদ দিয়ে, যখন আমার সন্তান হচ্ছে তখনও নকশিকাথা এমনভাবে আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। মানুষের দুইটা রকমের রক্তকণিকা থাকে, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা না, আর একটা রক্তকণিকার নাম তার নকশিকাথা। সেখানেই স্বপ্নের মধ্যে অবচেতন মনে ভাবছে আমি মনে হয় নকশিকাথার কোনো ফোড়ের ভেতর দিয়ে যাচ্ছি, সেলাই হচ্ছে আর আমার সন্তান আমার ভেতর থেকে প্রসব হচ্ছে। কি অদ্ভুত অতিপার্থিব কেমিস্ট্রি, এমন ভাবে ধারণ করেছে সে তার ইনস্টিটিউশনকে, এমন ভাবে ধারণ করেছে নারীর ক্ষমতায়নকে, এমন ভাবেই ধারণ করেছে মানুষকে ভালোবাসার এই শক্তিটাকে। লালনের কথা সত্যি অতি অপার্থিব হয়ে তার কাজের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মানুষ দেখতে এসেছিলাম ভাবে এমন জনম আর কি হবে। বিদায় নিচ্ছি মেঘলা, দারুণ ভালো লাগা নিয়ে, বিদায় নিচ্ছে মেঘলা দারুণ পজিটিভিটি নিয়ে, বিদায় নিচ্ছে মেঘলা দারুণ এক সফলতার গল্প দিয়ে, বিদায় নিচ্ছে মেঘলা এরকম স্বপ্ন দেখা নিয়ে, যাতে করে আরো অনেক অনেক পরিবারে, সমস্ত পরিবারে জুই এবং সুরুজের মতো দম্পতির আবির্ভাব ঘটে, যারা মানুষকে ভালোবাসতে জানে, যারা নিজেদেরকে ভালোবাসতে জানে, যারা সত্যি প্রেমটাকে ইশকের পর্যায়ে নিয়ে যেতে জানে, যারা সত্যি দারুণ এক প্রেমময় সম্পর্কের ভেতর দিয়ে সমস্ত ভালোবাসার সম্পর্কে হার মানাতে জানে, যারা সত্যি জীবনের শেষ মুহূর্তে হয়তো পরস্পরকে জড়িয়ে ধরে বলবে জানামা আরেকটা মুহূর্ত একসাথে আমরা বাঁচতে চাই। এ বাঁচা সত্যি অনেক অনেক ভালো লাগা, এ মহব্বত, এ টান সত্যি অন্যরকম এক ভালো লাগা তৈরি করে। গ্যাংটক হাইল্যান্ড, যেখানে গ্যাংটক হাইল্যান্ডের মিনিং হচ্ছে মেঘের মধ্যে শহর, সেখানে বড় বড় অট্টালিকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হাজার হাজার ফিট উপরে, চিন্তা করা যায় যখন দাঁড়িয়ে থাকলাম মুহূর্তের মধ্যে গোটা শরীর ভিজে গেল মেঘের হাতছানিতে, সমস্ত কিছু তৈরি হয়েছে। এটা শুরু হয়েছিল একটা পিছিয়ে পড়া মানুষকে দিয়ে, হঠাৎ ওই পাগলের মতো চিন্তা করেছিল যে আমি মেঘের ওই অত উঁচুতে একটা চায়ের দোকানের মতো কিছু একটা বানাবো। সবাই বলেছিল এ পাগল হয়ে গেছে, শহর থেকে এত দূরে, কুয়ালালামপুর থেকে প্রায় 2 ঘন্টার পথ, যদি 100 কিলোমিটার বেগে যাস, এত দূরে কেউ কখনো এত উঁচু পাহাড়ে কেউ কোনো দোকান বানানোর চিন্তা ভাবনা করতে পারে? ওকে ডাক্তার দেখানো উচিত। কিন্তু সে ভিশনারি ছিল, সে হেরে যাওয়ার পর নতুন করে আবার জিততে শিখেছিল, সে ছিল কালপুরুষ। আজ বিশ্বের নাম্বার 1 ক্যাসিনো চলে গ্যাংটক হাইল্যান্ডের উপরে। শুধু তাই না, সেখানে একটা শহর বানিয়ে ফেলেছে যেটাকে বলা হয় মেঘের মধ্যে শহর। নট অনলি দ্যাট, পৃথিবীর সমস্ত নাম করা জায়গাগুলোতে তার ক্যাসিনো অ্যান্ড রেস্টুরেন্ট চলতেছে। সেই ব্যক্তি লিম মোস্ট্রবলি ভদ্রলোকের নাম, মারা গেছেন 90 বছর বয়সে, লাস্ট 4 ইয়ার্স ব্যাক। যারা সত্যিকার অর্থে সমুদ্রে বিপরীতে সাঁতার কাটতে জানে, স্রোতের বিপরীতে সত্যিকার অর্থে যারা চ্যালেঞ্জ করতে জানে, তারাই কিন্তু সফলতার মুখ দেখে। বিদায় নিচ্ছি বন্ধু, সবার অনেক ভালো লাগা, সবার অনেক সার্থক জীবন নিয়ে, সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, সবার জন্য দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
সেই সুন্দর কথাগুলো শুনতে শুনতেই আমরা সবাই চলে চলে যাব, বিদায় নিয়ে নিলেন গুরু হিতেশ্রাম, চলে যাচ্ছেন আজকের অতিথি বন্ধুগুলো, এবং চমৎকার চমৎকার তাদের কেমিস্ট্রি, চমৎকার তাদের ভালোবাসা, কথোপকথন সবকিছু খুবই সুন্দর, খুব ইন্সপিরেশনাল ছিল, খুব পজিটিভিটি ছিল যেটা গুরু বললেন এক্স্যাক্টলি। এবং অনেক বন্ধু এটার সাথে একাত্মতা বোধ করেছেন এবং SMS কমেন্ট পড়ে সেটা বোঝা গেছে। এনিওয়ে আমরা তো জুই আপুর ফোন নাম্বারটি দিয়েই দিয়েছি এবং তার ইনস্টিটিউশনের নামও তো জানেন নকশি কথা, সো সবাই যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বন্ধু যেতে যেতে আবারও বলে যাই সেই কথাগুলো, যদি আপনি চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আর শুধু ভালোবাসার গল্পই না, জীবনের যে কোনো গল্পই আপনি শেয়ার করতে পারেন, যে কোনো দিকের কথা, সফলতার কথা, তাহলে আপনি আমাদের প্ল্যাটফর্মে আসতে পারেন। সেজন্য আপনাকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার, আচ্ছা ফার্স্টে ভিবি লিখতে হবে, ভিবি দেন স্পেস আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা, তারপর ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4 ঢাকা FM, এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টগুলোতে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন যত খুশি ততবার। এবং দেখবেন ঢাকা FM এর যে পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 71,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো এই পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের সাথে 24/7, এটি আশা করছি আপনার কাছ থেকে। আর চলে যাচ্ছি এই বিদায় ক্ষণে, যেতে মন চায় না, তারপরও যেতে হয়। আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, অনেক ভালোবাসা, অনেক কিছু, অনেক আশা, নিরাশা ভুলে গিয়ে আশাই থাকবো, ভালোবাসাই বেঁচে থাকবো। টেক কেয়ার।
আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। আমি রাখবো হাজার বাজি তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারায়।